This track was downloaded from FusionBD.com.
What FM? Haunted by Airtel.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আমাদের আজকের অতিথিরা। আজকে সকালবেলায় বেশ বৃষ্টি হয়ে গেছে এবং কালকে থেকে আমরা দেখছিলাম যে ওয়েদারে একটা চেঞ্জ, কয়েকদিন ধরে প্রচন্ড গরম, তারপরে সারাটা দিন কম বেশি মোটামুটি মানে বিভিন্ন সময় বৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে তেমন বৃষ্টি হয়নি, দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি আসলে, ঢাকার কথা বলছি। এছাড়াও আমি সকালবেলা যখন আমার শো চলছিল আর একটা, তখনও দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে সবাই এসএমএস করছেন যে সেই সমস্ত জায়গাতেও বৃষ্টি হচ্ছে। সো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা রাত এবং এই রাতে আমি মনে করি যে ভূত এফএম অনেক বেশি জমবে। তারপরে আনফর্চুনেটলি যদি কেউ মিস করে ফেলেন আজকের এই এপিসোড, তাহলে আবারও এই এপিসোডটি আপনি শুনতে পারবেন, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। এবং এয়ারটেল এম রেডিও শুনতে হলে আপনি ডায়াল করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং তারপরে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশন গুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান, সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারেন। এন্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে। এই টিউনটা আপনি কলার টিউন অথবা মাই টিউন হিসেবে ইউজ করতে পারেন এবং এই জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম কলার টিউন, এই টিউনটির কোড হচ্ছে 92125। And you can activate it by sending an SMS. আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে এই টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন যেটাই সেট করতে চান না কেন সেট হয়ে যাবে। বাহ, চমৎকার, খুব সহজেই আপনি এই টিউনটি তাহলে এখন করে নিতে পারছেন নিজের কলার টিউন বা মাই টিউন। আর সেই সাথে জানিয়ে দিই আমাদের SMS করার নিয়মটি, যারা SMS করছেন তাদেরকে বলি যে এই মুহূর্তে জয়েন করলেন যারা জানে না নিয়মটি, তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদেরকে SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ঘটনা পাঠাতে চান দেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে, যারা অডিও ক্লিপ পাঠাতে চান ঘটনাটা রেকর্ড করে আমাদেরকে কাছে পাঠাতে চান, তারা চাইলেই পাঠাতে পারেন। সেই জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাকে জানতে হবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM এট দ্য রেট RADIOFOORTI.FM। আমার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে আজকে আপনাদের পাঠানো এবং এর মাঝখানে দেখতে পাচ্ছি বেশ কিছু SMS ও চলে এসেছে। রিয়াজ আমাকে নাখালপাড়া থেকে SMS করেছেন এবং তিনি বলেন যে একটা উইক অনেক কষ্টে থাকি ভূত এফএম এর জন্য। আমাকে SMS করেছেন হায়দার এবং বলেছেন ইটস ভূত এফএম টাইম, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। তুষার আমাকে লিখেছেন আমি এখন ভূত এফএম শুনছি, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম। গাজী লিখেছেন, গাজী ভূত, তিনি নরসিংহী থেকে আমাদের SMS করছেন। সাইফ আমাদের লিখেছেন ভাইয়া ভূত এফএম দারুণ লাগছে, এখন তো শুরুই করতে পারলাম না, আগে থেকে পাঠিয়ে দেখেছেন আসলে। আচ্ছা, কে এম মামুন আমাকে লিখেছেন যে আজ আমার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। ক্যান্ডি রহমান আমাদের লিখেছেন SMS করেছেন, এছাড়াও মিতু খুলনা থেকে SMS করেছেন, নাদিম আমাদের SMS করেছেন, সানি বোর্ডবাজার গাজীপুর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি পুরো বাড়িতে একা তোমাকে শুনছি, আজকের ঘটনাগুলো যা ভয়ের না, আপনার একা থাকাটা সার্থক হবে। শামীম আমাদের গাজীপাড়া উত্তরা থেকে লিখেছেন যে তোমাদের নিউ ফ্রেন্ড এবং আমাকে চয়ন SMS করেছেন এবং হকি মাঠ থেকে তিনি লিখেছেন ভূত এফএম অনেক তার পছন্দ, সেরকম সেটাই বুঝেছেন তিনি তার SMS এর মাধ্যমে। ভিতু মিয়া আমাদের লিখেছেন SMS করেছেন, এছাড়া আমাদের রোহিত SMS করেছেন, পল্লব, কাজল, অনিক লালবাগ থেকে, মিদুল যাত্রাবাড়ি থেকে, আহমেদ হোসাইন পিরোজপুর থেকে। বাহ, অনেক দূর দূরান্ত থেকে SMS আসছে। আমি ঘটনায় চলে যাই। আমার কাছে যে ঘটনাটি এই মুহূর্তে রয়েছে সেই ঘটনাটি কুমিল্লার একটি ঘটনা, মানে কুমিল্লা থেকে কেউ একজন পাঠিয়েছেন, সুতরাং তার পক্ষে সম্ভব না, যদিও আমাদের আজকে সারপ্রাইজ থাকছে কিছু, সেই সারপ্রাইজটা শুনলেই বুঝতে পারবেন। সো আমি সেই ঘটনাটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তবে তার আগে এই ছোট্ট বিরোধীরা দরকার ছিল। চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালো দলে। আমিও আপনারই দলেরই। আমার নাম জুনায়েদ আহমেদ, আমি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারপাড়া নামক গ্রামে থাকি। আমার মোবাইল নাম্বার, এটা সবার জানা দরকার নেই, এটা আমি জানলে চলবে। যেহেতু আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি, তাই আমার রেডিও ফুর্তির স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমি আমার স্টোরিটা পড়ে শোনালে খুশি হব। এই স্টোরিটা আমার এক বন্ধু যার নাম সঞ্চয় মুরাদ, তার কাছ থেকে শোনা। সঞ্চয় মুরাদের একজন বড় ভাই আছেন, সেই ভাইয়ের সাথেই ঘটেছে এই ঘটনাটি। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। তার অর্থাৎ সঞ্চয় মুরাদের ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি প্রতিদিন রাত্রে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ আনা নেওয়া করেন। কোনোদিন যদি রোগী বা লাশ না পান তাহলে ভাড়া টানেন, অর্থাৎ প্যাসেঞ্জার আনা নেওয়া করেন। তেমনি একদিন কোনো রোগী বা অন্য কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 4-5 জন প্যাসেঞ্জার ছিলেন তার গাড়িতে, এবং 4-5 জন প্যাসেঞ্জার নিয়েই কুমিল্লার দিকে তিনি রওনা হন। তখন রাত আনুমানিক 12টা। প্রথম কিছুক্ষণ সবকিছু ভালোই চলছিল, কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে কিছু একটা জিনিস আবিষ্কার করে। পরে তিনি গাড়িটা থামালেন এবং তিনি সহ সব প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখলেন। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিল। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল, তাই সবাই সিদ্ধান্ত নেয় এই লাশটা কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে সন্দেহ হয়েছিল যে মনে হয় লাশটা ঠিক এখনো মানে লাশ হয়ে ওঠেনি, এটা জীবিত কিছু একটা। তাই তারা কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার সিদ্ধান্ত নিল সেটা, এবং কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা লাশটা গাড়িতে ওঠায়, তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। এখানে বলা বাহুল্য যে ড্রাইভার সম্পূর্ণ একা সামনে ছিল আর প্যাসেঞ্জার ছিল পেছনে, অর্থাৎ প্যাসেঞ্জার লাশের সাথে ছিল। একটু দূরে যাওয়ার পর গাড়ির প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই ড্রাইভারকে বলল যে তারা চা নাস্তা খেয়ে আসবে। তারা ড্রাইভারকে রেখে চা নাস্তা খেতে গেল। তখন আনুমানিক 1টা। ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক 2টা, রাস্তার কোনো যানবাহন নেই, নাই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্সে বসে আছে আর তার সাথে আছে একটি লাশ। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে ড্রাইভারকে কেউ একজন ডাক দিল। ড্রাইভার মনে করলো প্যাসেঞ্জার চা নাস্তা করে চলে এসেছে। ড্রাইভার কাউকে গাড়িতে ওঠার শব্দ, কারো গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার গাড়িতে উঠছে, তাই ড্রাইভার পেছনে ফিরে তাকালো। পেছনে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল সে সেই মুহূর্তে। সে দেখলো লাশটি বসে রয়েছে আর তার দিকে বড় বড় লাল দুইটি চোখ করে চেয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে এতই ভয় পেল যে গাড়ি ব্যাক করে আবার গৌরীপুরের দিকে পাগলের মতো চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ চালানোর পরে সে লাশটা তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরো বেড়ে যায় এবং সে লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। সে ভয় আরো স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করলো। এক পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়। তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফিরান। তারপর কি হয়েছিল তা জিজ্ঞাসা করা হলে সে আবল তাবল বলা শুরু করে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা সেই গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি, কিন্তু ড্রাইভারের সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 মাস আগে। এই ঘটনাটি এতদিন আমরা জানতে পারিনি, কারণ সেই ড্রাইভার অর্থাৎ যার সাথে এই ঘটনাটি ঘটেছিল সেই ড্রাইভার 4.5 মাস পাগলের মতো ছিল। তাকে অনেক চিকিৎসা করে সুস্থ করে তুললেও এখনো মাঝে মাঝে তিনি পাগলের মতো আচরণ করেন। পরবর্তীতে আমরা তার সাথে দেখা করেছিলাম এবং অনুমতি নিয়েছিলাম ঘটনাটা ভূত এফএম এ শেয়ার করার জন্য। তিনি তার জন্য সব ভূত এফএম লিসনারদের দোয়া চেয়েছেন। এই ছিল ঘটনাটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার কাছেও রয়েছে আরো অসংখ্য ঘটনা। আজকে আমাদের গেস্ট পড়ে রয়েছেন, সেই গেস্টটাও তাদের ঘটনা শোনাবেন। এর মধ্যে অনেক SMS ও চলে এসেছে, সবই পড়া হবে। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল, সাথে আছি আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, যাদের যারা একটু পরে তাদের ঘটনাগুলো শোনাবেন। এর মধ্যে আপনাদের SMS ও দেখতে পাচ্ছি। সাব্বির আমাকে লিখেছেন, হাই রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাকে লিখেছেন রাসেল ভাই ময়মনসিং থেকে, আমার SMS কেন পড়া হয় না, আপনার নামটা কি ভাই? আচ্ছা, লিন আমাকে লিখেছেন, আই এম এ নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম নীল। লিন আমাকে মোহাম্মদ আল আমিন শরীফ আমাকে লিখেছেন এবং সাগর এবং আখি আমাদের SMS করেছেন মাদার টেক ঢাকা থেকে, এবং তারা দুজনেই ভূত এফএম শুনছেন এবং তারা লিখেছেন যে উই লাভ ভূত এফএম। আমাকে সুব্রতা SMS করেছেন লক্ষ্মীপুর থেকে, এবং অনেকদিন পরে তিনি একা শুনছেন। জুবাইর আমাকে SMS করেছেন, রোদ হোক অথবা বৃষ্টি হোক, ডোন্ট স্টপ দ্য ভূত এফএম। আমি বলবো ডোন্ট স্টপ দ্য ভূত এফএম, ডোন্ট স্টপ দ্য ফুর্তি অ্যাজ ওয়েল। আমাকে চিকনি চামেলি SMS করেছেন, SMS করে বলছেন ভাইয়া ঘটনাটা খুব জোশ হয়েছে, চরম হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জাবেদ আমাকে লিখেছেন ফ্রম চিটাগং, ভাইয়া আমার আজ মজা লাগছে, ওকে। এবং আমাকে উশান SMS করেছেন, SMS করেছেন আমাকে RX, রাকিব, রায়হান SMS করেছেন, SMS করেছেন আমাকে মানুষ ভূত, ভূত FM জোশ লাগছে, মানুষ আমাকে জানিয়েছেন সেটা। আমাকে ঋত্বিক SMS করেছেন, ঋত্বিক, এছাড়াও নাইম SMS করেছেন, SMS করেছেন মিরার, হিয়া, আনা, মিলি, সুইটি, মাইমন সিং থেকে তারা সবাই SMS করেছেন, তারা সবাই আমাদের সাথে রয়েছেন। আসাদ এবং তমা আমাদের SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন, তাদের SMS একে পড়বো। আমাকে SMS করেছেন মেহেদি অনেকগুলো মিরপুর 12 থেকে, এবং তিনি বলছেন যে তিনি 100টা নাকি SMS করেছেন, 100টা SMS তিনি করেননি। মিম এবং পিয়া তারা SMS করেছেন আমাদেরকে, যারা এই মাত্র জয়েন করলে তাদেরকে বলি যে ভূত এফএম এ SMS করতে হলে আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে, যিনি ঢাকা থেকে আসেননি, যিনি এসেছেন নরসিংদী থেকে। তবে নরসিংদী থেকে আসলেও তিনি দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন এবং দেশের বাইরে বাংলাদেশে ছুটিতে এসেছেন নরসিংদীতে, এবং তারপরেও তিনি তার সময় বের করে আজকে আমাদের এখানে এসেছেন। সুতরাং তাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে স্টুডিও পর্যন্ত আসার জন্য। অনেকে তো আসতেই চান না, কিন্তু আপনি আসতে চেয়েছেন এবং আসতে পেরেছেন ফাইনালি, সো থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা বলবেন প্লিজ।
হ্যালো লিসেনার্স, আই এম শামিম ফ্রম নরসিংদী। সর্বপ্রথমে থ্যাংকস টু রাসেল ভাই,
আপনি কোথায় থাকেন এমনিতে?
এমনিতে আমার বাড়ি হচ্ছে নরসিংদীতে, বাট আমি বাইরে থাকি সৌদি আরবিয়াতে, দামাম সিটিতে।
আমরা সেখানকার ঘটনা শুনবো, আগে বাংলাদেশের ঘটনা দিয়ে শুরু করি, রাইট?
ওকে ফাইন, আমি যেটা মেল করেছিলাম সেটাই বলছি।
শিওর।
ঘটনা হচ্ছে রাসেল ভাই, 2006 এ এটা হচ্ছে আমার বন্ধু রাসেলের ঘটনা, ওর ছোট বোন খালাতো বোন নাম পপি, ওর ঘটনা। তো 2006 এ ওই পপির সাথে একটা ছেলের অ্যাফেয়ার হয় ফোনের মাধ্যমে। তারপরে ওই 2006 এ বাসা থেকে চলে যায় দাঁড়া না বলে কাউকে। তো যাওয়ার পরে প্রায় দীর্ঘদিন 18 মাসের মতো কোনো খোঁজখবর ছিল না। তো বাসা সবাই এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল, কারণ কোনো খোঁজখবর নাই, অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। তারপরে দীর্ঘ 18 মাস পরে হঠাৎ করে আমার ওই বন্ধু রাসেলের মোবাইলে একটা ফোন আসে। তো ফোনের মাধ্যমে ওপাশ থেকে একটা কণ্ঠ জিজ্ঞেস করে যে আপনি কি পপি নামের কাউকে চেনেন? তো রাসেল কিছুটা হতবাক হয় এই কারণে যে এতদিন পরে এ লোকের পরিচয় জানে না। সে বলল যে হ্যাঁ চিনি, আমার বোন লাগে, কেন কোনো প্রবলেম? তো ওপাশ থেকে বলল যে আপনাকে একটু আসতে হবে। তো বলল কোথায় আসতে হবে? তো উনি তারপরে ফোনে একটা থানার অ্যাড্রেস দিলেন।
আচ্ছা,
তো থানার অ্যাড্রেস দেওয়া হলো, এটা হচ্ছে আপনার নর্থ বেঙ্গলের লাস্ট, একদম বাংলাদেশের বর্ডারে কাছাকাছি আর কি, বাংলাদেশ ইন্ডিয়ার। তো ওখানের অ্যাড্রেস লেখা হলে উনি ফোনটা কেটে দিলেন। তো রাসেল যেহেতু এতদিন পরে বোনের একটা সন্ধান পেয়েছে বা খবর পাওয়া গেছে, সেই জন্য খুব তড়িঘড়ি করে ওর ছোট বাইকে নিয়ে গাড়ি নিয়ে রওনা হলো।
আচ্ছা,
ওই ঠিকানা মতো পৌঁছানোর জন্য দীর্ঘ 16 ঘন্টা জার্নির পর ওই থানার অ্যাড্রেসে যা পৌঁছা হলো। আমি এখানে রাসেল ভাই থানার নাম উল্লেখ করছি না?
শিওর, নো প্রবলেম।
তো পৌঁছানোর পর SP সাহেব রাসেলকে বলল যে একটা আইডি কার্ড দেখিয়ে বললো এটাই কি আপনার বোন? তো রাসেল বলল যে হ্যাঁ এটাই তো আমার বোনের আইডি। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আমার সাথে একটু আসতে হবে। কোথায়? মানে আপনি আসেন বুঝতে পারবেন। তো আমার বন্ধুকে নিয়ে গাড়ি করে সে মর্গে গেল হসপিটালের। মর্গে যাওয়ার পরে তো একটা সাদা কাপড়ে ঢাকা লাশের দিকে দেখিয়ে বললেন দেখেন চিনতে পারেন কিনা। তো রাসেল কিছুটা হতভম্ব হয়ে গেল এই কারণে যে এমন ধরনের পরিস্থিতি হবে বা এমন একটা জায়গায় যেতে হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। তো অনেক কিছু মানে তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যে এগুলো কি হচ্ছে। যাই হোক, তারপর সে আস্তে করে লাশের পাশে যায় আর কি দেখার জন্য। কিন্তু সর্বপ্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তীব্র মাংস পচা গন্ধ লাশের কাছ থেকে বের হচ্ছিল। তো যাই হোক, সব মানে ওর কথা হচ্ছে যে এটা যে আমার বোন সেটা আমার কনফার্ম হতে হবে,
রাইট?
বিকজ এতদিন কোনো খোঁজখবর ছিল না। তারপরে সে আস্তে করে সাদা কাপড়টা মুখের সাইড থেকে
সরিয়ে দিল,
খুলে গেল। খোলার পরে যেটা দেখে সেটা আর কি তার কল্পনার বাইরে ছিল, কারণ যে ফেসটা সে দেখে সে ফেসটা মানুষের ফেস ছিল না।
আচ্ছা,
এত ভয়ঙ্কর ছিল যে মানে বলা বাহুল্য, একজন মানুষের ফেস এমন হতে পারে আসলে সচরাচর আমরা দেখি নাই। কারণটা হচ্ছে এসপি সাহেবই বললেন যে দেখেন চিনতে পারেন কিনা, বিকজ এটা চার দিন যাবত পুকুরের ডুবানো ছিল।
This track was downloaded from fusionbd.com.
আমরা গতকালকে এটা উদ্ধার করি লাশটা। তো উদ্ধার করার পরে লাশের মধ্যে থেকে আমরা ইনকোয়ারি করে খুঁজে আপনার এই এই আইডি কার্ডটা পাওয়া যায় কি পপির, যেটার অপপৃষ্ঠায় আপনার নাম এবং নাম্বার লেখা ছিল, যার কারণে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করি। তো আমার বন্ধু মানে খুব ও আর কি হাত দিয়ে এদিকে সেদিকে নেড়ে চেড়ে আর কি দেখার চেষ্টা মানে চেনার চেষ্টা করে। তো চেনার চেষ্টা করে দেখলো যে হঠাৎ করে মনে পড়লো যে পপির মুখের বাম পাশের নিচে একটা তিল ছিল।
আচ্ছা,
তো তিলটা দেখে সে কনফার্ম হলো না এটি আমার বোন পপি। তো সে কনফার্ম হয়ে বললো যে এসপি সাহেব যে এটা আমার বোন পপি, ঠিক আছে লাস্ট। এসপি সাহেব তারপরে বললেন যে ঠিক আছে, তো আপনার একটু একটু থানায় যেতে হবে, যে একটা কেস করতে হবে, কেস করে তারপর আপনি লাশ নিয়ে চলে যাবেন। তো যাই হোক, ওসি সাহেবের কথা মোতাবেক থানায় গিয়ে কেস করে লাশ নিয়ে রওনা হওয়ার চিন্তা ভাবনা করছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে যে ওই লাশটার অতি বিকৃত হওয়ার কারণে, বিকৃত হয়ে যাওয়ার কারণে এবং মাংস পচা গন্ধের কারণে একটা কফিনের ব্যবস্থা করা হলো। বিকজ কফিন ছাড়া এটা নিয়ে যাওয়া সম্ভব না, এত গন্ধ ছড়াচ্ছিল। কারণ চার মানে চার দিনের মতো একটা লাশ ডুবে থাকলে কি কেমন হয় সেটা আপনারা লিসেনার্স আপনারাই বলতে পারবেন, আপনারাই ভাবতে পারেন। দেন লাশটা নিয়ে রওনা অবশেষে রওনা করা হলো নরসিংদীর উদ্দেশ্যে। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পরে বাসায় এসে পৌঁছলো। তো বাসায় আসার পরে সবাই মানে বাসার মধ্যে একটা কান্নার রোগ পড়ে গেল, এতদিন পরে মেয়ের খোঁজ পাওয়া গেছে কিন্তু সেটা জীবিত ফিরে আসেনি সেই জন্য। এনিওয়ে, তারপরে সবাই দেখার জন্য চেষ্টা করছিল, বাট তীব্র মাংস পচা গন্ধের কারণে কেউ কাছে ভিড়তে
পারছিল যেতে পারছিল না।
তো তো যেহেতু অনেক সময় পার হয়ে গেছে অলরেডি, মানে 5 দিন চলে গেছে, সেই জন্য সবাই বললো তাড়াতাড়ি করে এটা দাফন করার ব্যবস্থা করা উচিত। তো দাফন করার জন্য জানাজা করা উচিত। তো জানাজা করা হলো ঠিক এভাবে যে লাশটা অনেক দূরে রেখে তারপরে সবাই জানাজা করলো, বিকজ গন্ধের কারণে কাছে ভেড়া যাচ্ছিল না,
রাইট?
তারপরে জানাজা করার পরে যখন কবরে নামানোর সময় হলো তখন আসলে কেউ সাহস করছিল না, আর গন্ধও একটা কারণ ছিল যার কারণে রাসেল নিজে নেমেই, আমার বন্ধু নিজে নেমেই কবরে নেমেই লাশটা শোয়ায়।
আচ্ছা,
তারপর দাফন কাজ শেষ করা হলো। শেষ করার পরে সবাই বাড়ি চলে আসলো, সবাই বাসায় সবাই কান্নাকাটি করছিল এমন একটা অবস্থা। তো হঠাৎ করে একটা নোটিস করলো সবাই যে মাংস পচা গন্ধটা যাচ্ছে না,
মানে লাশ দাফন হয়ে গেছে সবকিছু শেষ তারপরেও গন্ধটা তো
হ্যাঁ ওই তীব্র গন্ধটা এখনো তীব্র অবস্থায় আছে। তো এটা নিয়ে বাড়ির সবাই একটু বিব্রত অবস্থায় আছে যে ঘটনা কি এমন হচ্ছে কেন। তো রাসেল তখন মনে করলো হয়তো তার তখন মনে পড়লো যে কফিনটা যে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের মুসলমানদের তো কফিন সহ দেওয়া হয় না, সো কফিনটা নিয়ে আসা হয়েছে হয়তো এটার জন্যই গন্ধটা ছড়াচ্ছে,
যেহেতু কফিনের মধ্যে অনেকক্ষণ ধরে লাশটা ছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাশটা থাকার কারণে ওইটার মধ্যে পানি লাগতেই পারে, আর যেহেতু পুকুরে ডোবা লাশ ছিল। দেন সে ভাবলো যে এই লাশটা আমি তাড়াতাড়ি করে নদীতে ভাসিয়ে দিই, তাহলে কি হবে গন্ধটা হয়তো চলে যাবে।
কফিনটা
তো নদীটা রাসেলদের বাসা থেকে 250 মিটার দূরে হবে আর কি, তো ভাবলো যে এটা ভাসিয়ে দিলেই তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, একটা স্বস্তির ভাব আসবে। তো কফিটা একাই টেনে আর তখন রাত এগারোটা চল্লিশ পঞ্চাশ এমন হবে আর কি। তো নদী যেহেতু কাছেই, কাউকে না দেখি রাসেল একাই কফিনটা টেনে ওই নদীর বাঁধানো ঘাটের ওখানে নিয়ে গেল, নিয়ে যেয়ে তারপরে শেষ যে ধাপটা আছে সিঁড়িতে ওখানে দাঁড়িয়ে লাশটা পানিতে নামালো। হ্যাঁ, কফিনটা নামালো,
কফিনটা,
সরি। আচ্ছা, তারপরে এখন কফিনটা নামানোর পরে যে প্রবলেমটা হচ্ছিল, প্রচুর কচুরিপানা ছিল নদীতে,
নদীর মধ্যে,
যার কারণে কফিনটা ভাসছিল বাট সরছিল না। যার কারণে সে ভাবলো যে এখানে যদি আমি কফিনটা রেখে যাই তাহলে তো মানুষ, অন্য কেউ আসলে এটা দেখলে আকস্মিক ভাবে, যে কোনো মানুষ, নর্মাল যা মানুষ আছে তারা দেখলে ভয় পেতে পারে, কোনো প্রবলেম হতে পারে। তখন সে কোনো কিছু আগে পিছিয়ে না ভেবেই সে কফিনটা ভাসানোর জন্য ভাবলো যে আমি একটু নদীতে ভাসাই দিই, একটু নিজে পানিতে নেমে নদীতে ভাসাই দিই, ভাসাই দিলে হয়তো বা মানুষের জন্য ভালো হবে, কেউ ভয়টা পাবে না। তো সে নেমে ওই কফিনটা ধরে সাঁতরিয়ে সাঁতরিয়ে কিছুটা নদীর ভিতরে গেল আর কি, মধ্যস্থলে। যাওয়ার পর মনে হলো যে না, এখন কফিনটা ভেসে যাবে আর কি। তখন সে কফিনটা ছেড়ে দিয়ে রিটার্ন আসার জন্য সাঁতার দিচ্ছিল আর কি। তো হঠাৎ করে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে যে একটা কণ্ঠস্বর কানে এলো, কানে এলো রাসেলের। কিন্তু হঠাৎ করে সে মানে একটু বোকা হয়ে গেল যে এখানে কণ্ঠস্বর আসবে কোথেকে। তারপর ভাবলো না হয়তো আমার মনের
মনের
ভুল বা এমন কিছু আর কি। তো যখনই সে আবার রিটার্ন আসার জন্য সাঁতার শুরু করবে, তখনই একদম স্পষ্ট পপির কণ্ঠে তাকে বলল যে আমাকে রেখে কই যাস।
জাস্ট এই একটা শব্দ,
একটা শব্দ আসলো। আর রাসেল ভাই বলে রাখা ভালো, যেহেতু পিটাপিটি ভাই বোন ছিল, যার তুই তুকারি সম্পর্ক ছিল, দ্যাটস ওয়াই
এটা বুঝতে পেরেছি।
তারপরে এটা শোনা পরে মানে একজন মানুষের, নর্মাল মানুষের কেমন হতে পারে সেটা তো ধারণাই করা যায়। তারপর সে তাড়াতাড়ি যত মানে জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক সাঁতরিয়ে কোন রকম ঘাটে উঠলো। ঘাটে ওঠার পরে উপরে এসে তখন মনে একটু সাহস জুগিয়ে পিছনে ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ এবার কে আসবি, আস, সাহস থাকলে সামনে আস, মনে ভয়টা কাটানোর জন্য। যাই হোক, তারপরে বাসায় ফিরে আসলো রাসেল। বাসায় আসার পরে কেউ সাথে ঘটনাটা শেয়ার করলো না, যেহেতু বাসার মধ্যে একটা অন্যরকম পরিবেশ চলছিল, প্লাস গন্ধটাও চলছিল। এখন বাসায় এসে নোটিশ করলো যে না, বাসায় গন্ধটা তো এখনো সেই প্রখর অবস্থায় আছে, তীব্র, যেটা টেকার মতো না আর কি। তো ভাবলো ঠিক আছে, হয়তো বা লাশটা যেখানে রাখা হয়েছিল ওখানে মাটিতে যে পানি পড়েছিল লাশের, হয়তো বা সেখান থেকে গন্ধ আসছে,
সেখান থেকে আসছে। হ্যাঁ
হ্যাঁ। তো সকালবেলা উঠে অ্যাডভান্স রাসেল যেটা করলো, যে ওই মাটিটা যেখানে পানি পড়েছিল সেখানে মাটিটা উল্টে ভালো করে কোদাল দিয়ে উল্টে ব্লিচিং পাউডার দিয়ে বা যেভাবে আর কি যতটুকু করা যায় গন্ধ দূর করার জন্য, ঠিক ততটুকু করে রাখলো যে না, এখন আর গন্ধ লাগছে না, কারণ নাকি গন্ধ লাগছে না সে যে করছে কাজ। তো যাই হোক, কাজটা শেষ করার পরে তো বাসায় আসলো দুপুরবেলা। দুপুরের পরে সবাই বাসার সবাই বসে কথা বলছিল, ঠিক এই সময়ে হঠাৎ করে গন্ধটা নাকি আসলো, ওই মাংস পচা গন্ধটা যেটা লাশের সাথে ছিল। তো হঠাৎ করে পাওয়া পরে এটা একা রাসেলই না, তাদের ফ্যামিলি সবাই সেটা পেল একসাথে। তো এটা পাওয়ার কারণে সবাই একটু চুপ হয়ে গেল, যে এমন তো হওয়ার কথা না, এখন তো গন্ধ থাকার কথা না, প্লাস সকালেও ছিল না ক্লিন করার পরে। তো সবাই কেউ কিছু বলছে না, তখন একজন একজন করে বললো যে হ্যাঁ গন্ধ তো আমিও পাচ্ছি, সবাই গন্ধ পাচ্ছে। কিন্তু এটা হঠাৎ করে এক থেকে দেড় ঘন্টা পরে আবার উধা হয়ে গেল গন্ধটা। তো মনে হলো যে হয়তো বা এটা ভুলেও হতে পারে এমন ভাবলো আর কি, আসলে কিন্তু তা ছিল না, কারণ গন্ধটা দেখা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আট দশ বার করে এমন হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। তো যাই হোক, রাসেল সন্ধ্যার দিকে বাসা থেকে বের হচ্ছিল, এর মধ্যে বলতে হয় যে পাশের বাসার এক খালাম্মা আছেন যিনি হজ থেকে সদ্য হজ করে ফিরেছেন, তো উনি রাসেলকে ডাকলেন যে রাসেল শুনে যা। তো রাসেল গেলে ওনাকে রাসেল খালাম্মা বললেন রাসেলকে যে এই একটা কথা বলবি, যে খালাম্মা বললেন তুই কি পপির মাংস পচা গন্ধ পাস? তো আসলে রাসেল এটা আশা করছিল না, যা খালাম্মা জানে
বা এই ধরনের কোনো কিছু কোশ্চেন করবে
বা প্লাস কি তারা ফ্লাশ করছিল না, কারণ তাদের বোনের একটা ব্যাপার আর তো এটা যত চাপায় রাখা যায়, বাট সেটা শুনে সেটা বোকা হয়ে গেল আর কি। তো বললো যে খালাম্মা কে বললো আপনাকে, বলো তুই পাস কিনা বল। তবু বলে যে হ্যাঁ খালাম্মা আমরা তো ফ্যামিলি সবাই পাই এটা। বলো যে আচ্ছা ঠিক আছে। তো বলো খালাম্মা আপনি কি করে জানেন? বলো যে তুই এক কাজ করিস, সন্ধ্যার পরে বাইরে থাকিস না, রাতে যদি কোথাও থেকে আসিস তাহলে একটা ফ্রেন্ড নিয়ে আসিস বাসায় দিয়ে চলে যাওয়ার জন্য। তো বললো আচ্ছা ঠিক আছে। তো বললো খালাম্মা আপনি কয়েকি এত কিছু জানার দরকার নাই, যেটা বললাম তোমাকে সেটাই করো, এর বেশি কিছু না। তো তারপর বেশ কিছুদিন রুটিন হয়ে গেল যে রাসেল রাতে যদি বাসায় যায় সাথে কেউ কাউকে নিয়ে আসে, সন্ধ্যার পরে কেউ বাসার বাইরে থাকেন। তেমন করে 40 দিন 42 দিনের মতন যাওয়ার পরে একটা একদিন রাতে একটা মানে ব্যাপার হলো যেটার ব্যাখ্যা আর কি করা যায়নি বা এখনো পর্যন্ত রাসেল করতে পারেনি। রাসেল বসে গেমস খেলছিল, ভিডিও গেমস, ভিডিও গেমস খুব পছন্দ করে ও। তো গেমস খেলার সময় টিভিতে মগ্ন ছিল গেম ওভার করার জন্য, তো হঠাৎ করে মনে হলো ওর ব্রেনটা হ্যাং হয়ে গেল।
আচ্ছা,
ব্রেন হ্যাং হয়ে গেলে যেমন হয় আর কি, সবকিছু স্তব্ধ হয়ে যায় ঠিক এমন আর কি। তো খেয়াল করলো যে কোনো কিছু শব্দ নেই, সামনে টেলিভিশন গেমস এর আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ তার কাছে তার কানে লাগতেছে না। তিনটা বাসা পরে একটা তাঁত কারখানা আছে, সেটার প্রচন্ড আওয়াজ, সেটা তার কাজে কানে লাগতেছে না। মাথার উপরে ফ্যান ঘুরছে, সেটা কানে লাগছে না, কিন্তু বাইরে পাতার শব্দ কানে আসতেছে, শুধু মানে এই শুধু এই শব্দটাই কাছে কানে আসতেছে। তো তার মনোযোগ দিকে চলে গেল যে কি ব্যাপার, শুধু পাতার শব্দ হচ্ছে কেন। তো সে গেমসটা রেখে আস্তে করে আস্তে আস্তে উঠে দরজাটা খুললো। দরজা খোলার পরে খেয়াল করলো যে না, গাছপালার সব পাতা ঠিকই আছে, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই। এটা ভাবলো হয়তো আমার মনের ভুল ধারণা। তো যাই হোক, ভালো করে দেখার জন্য যখন ডান দিকে চাইল, ডান দিকে তাকানোর পরে দেখা গেল যে এখানে উল্লেখ করা দরকার রাসেল ভাই, রাত তখন আড়াইটা তিনটা ছিল এমন টাইম আর কি। তো দেখলো যে নারকেল গাছের দুইটা ডালা ডালার পাতা নড়াচড়া করতেছে। তো বললো ব্যাপার কি, এটা তো নড়াচড়া করতেছে। ভালো করে খেয়াল করে দেখলো যে অন্য কোনো পাতা নড়ছে না, কোনো বাতাসও নেই, তাহলে এই দুইটা পাতা কি করে নড়তেছে। এটা ভাবার সময় ঠিক ওই সময় ওই মাংস পচা গন্ধটা তীব্রভাবে ওর নাকে লাগলো, যেটা লাশের সাথে ছিল। তো এটা নাকে লাগার সাথে সাথে সে একটু ভরকাই গেল, ব্যাপার কি এমন হচ্ছে কেন। তো এটা ভাবতে মানে গন্ধটা পাওয়ার পরেই খেয়াল করে দেখলো যে এখন নড়াচড়া পাতা নড়াচড়াটা আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে। তো বাম দিকে যাচ্ছে, তো নড়াচড়া ওভাবেই হচ্ছে, মানে কিন্তু পুরো গাছ রাসেল ভাই কিন্তু নড়াচড়া করতেছে না, জাস্ট অল্প একটু জায়গা পাতা যেখান দিয়ে যাইতেছে পাতাটা শুধু নড়তেছে। তো এটা দেখে ভালো করে খেয়াল করলো যে ঘটনা কি হচ্ছে। খেয়াল করতে গিয়ে দেখলো যে এটা আস্তে আস্তে বাম দিকে যখন আসলো, মধ্য অবস্থায় যখন আসলো আর কি, গাছের চারদিকে গাছপালা আর কি বাসার, তো এখন যখন বাম দিকে আসলো এই নড়াচড়াটা, অ্যাকচুয়ালি বাম সাইডে যখন আসছে তখন দেখলো যে এটা নড়াচড়া নেই, রীতিমতো তখন পাতা ঝাঁক মানে গাছ ঝাঁকি দিচ্ছিল, আস্তে আস্তে বাড়ছিল আর কি ব্যাপারটা। তো যখন একদম বাম সাইডে চলে আসছে তখন দেখলো যে এভাবে ঝাঁকি দিতেছে, দেখে ও ভয় পেয়ে গেল যে না এটা তো নর্মাল কিছু না, আর যেটা আমার নাকে যেটা আসতেছে সেটাও সন্দেহজনক, কারণ ওই গন্ধটা তো আগে ছিল না। তখন সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বাসায় গিয়ে রুমের নিজের খাটের মধ্যে যেয়ে যতটুকু পারতো আর কি সুরা কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করলো। তো তারপরের দিন ওই খালাম্মা আবার খবর পাঠালেন রাসেলকে, রাসেলকে ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে, রাসেল একটা কথা বলি বাজান, কিছু মনে করো না। বলে যে কি খালাম্মা বলেন, বললো যে তোমরা কাজ করো এই বাসাটা চেঞ্জ করে ফেলো, কারণ এই বাসায় যদি তোমরা থাকো তাহলে তোমাদের ক্ষতি হবে। তো বললো কেন খালাম্মা, কোনো সমস্যা? বললো যে তোমাকে যা বলা হয়েছে ওইটা করো, এর বেশি কিছু জানতে চাইও না। তো তার মানে মাসখানেক পরে তারা বাসা চেঞ্জ করে আর কি, রাসেলটা অন্যদের অন্য বাসায় চলে যায়। তো অন্য বাসায় যাওয়ার পরে কিছু কিছু প্রবলেম হইতেছিল, যেমন যে রাসেলের ছোট বোনের হাজবেন্ড একদিন বাসায় শুয়ে ঘুমিয়েছিল রাত্রেবেলা, সবগুলো মানে অনেক প্রবলেম হয়েছে রাসেল ভাই, আমি সবগুলি বলতে চাচ্ছি না, আমি একটাই জাস্ট একটা দিয়ে বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে ওর হাজবেন্ড একা শুয়েছিল, ভিতর থেকে দরজা লাগানো ছিল রুমের। তো রাত্রেবেলা হঠাৎ করে ওনার গলা চাপা দেওয়া হয়েছে আর কি, গলা চেপে ধরছে কেউ দুই হাতে।
আচ্ছা,
তো উনি অনেক চিৎকার চেঁচামেচি করেছেন নাকি সেটা তো আর কেউ বলতে পারবে না। তো সকালে উঠে নিয়ে সকালে উঠে সেটা শেয়ার করছেন ফ্যামিলি সবার সাথে, যেমন আমরা রাতেরবেলা তো আমার গলা চাপা দেওয়া হয়েছে। তো এটা কেউ বিলিভ করতেছে না যে রাতেরবেলা গলা চাপা দিবে কে, কারণ দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সো ইট ইজ নট পসিবল কেউ যে বাইরে থেকে যে গলা চেপে আসবে। তখন এই কথা বলার সময় খেয়াল করে দেখা গেল তার গলার মধ্যে 10টা আঙ্গুলের দাগ রয়ে গেছে, একদম স্পষ্ট ছাপ, এবং হাতের নোকের দাগ সহ, যেটা আর কি মানে মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না সবার। তো ভাবলো, সবাই বললো যে না এই আসলে এই প্রবলেমটা হচ্ছে, এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। দেন সব পাঁচজন মাওলানাকে ডাকা হলো, ডাকা হলে ওনারা আসলেন, ওনারা এসে কোরআন তালাত করে মানে খতম করে দোয়া দোয়া টোয়া করে গেলেন, তারপরে আর কোনো প্রবলেম হয় নাই। বাট আমার বন্ধু রাসেল ও বলল যে এখনো রাতের বেলা যখন একা থাকে তখন মনে হয় যে আশেপাশে কাউ ফিল করে কেউ ওর আশেপাশে আসে,
এখনো
এখনো এখনো স্টিল স্টিল এখনো আমাকে গত পরশু দিনে বলছে এই ঘটনাটা, এখনো ফিল করে ওর আশেপাশে কেউ আসে এবং ওকে কিছু বলতে চায়। বাট এটা কোনো প্রুফ নাই রাসেল, এটা কোনো প্রুফ নাই, বাট এটা বলে যে আমি ফিল ফিল করি সেটা। আর যে ঘটনা শেষ যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে কেস করা হয়েছিল ওই থানার মধ্যে, থানা থেকে এসপি সাহেব এমন রিপোর্ট করেছেন যে যেই পুকুরে পপির ডুবানো লাশ পাওয়া গেছে সেই পুকুরটা ওই ছেলেদের বাড়ির পুকুর, যে ছেলের সাথে পপির অ্যাফেয়ার ছিল প্লাস চলে গেছিল।
আচ্ছা,
this track was downloaded from fusionbd.com.
তার মানে এটা হয়তো হতে পারে এরকম যে খুনের কোনো ঘটনা।
হ্যাঁ, এখন উনি এরকম বৃত্তান্ত দিচ্ছেন যে ওই যে ওই ছেলের বাড়ির পুকুর সেটা, এবং পপির লাশ পাওয়া যাওয়ার চার পাঁচ দিন আগে থেকে তাদের ঘরের দরজা বন্ধ, তালা দেওয়া, আজও পর্যন্ত সেই তালা আর খোলা হয়নি। এসপি সাহেব বললেন যে এটা তো বর্ডারের কাছে এরিয়া, আমরা সন্দেহ করছি যে ওনারা ইন্ডিয়া চলে গেছে।
তারপরে আমাদের সাথে এতক্ষণ ধরে একটা চমৎকার ঘটনা শেয়ার করলেন, আমি আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মিতুল আমাদের এস এম এস করেছেন তেজগাঁও থেকে, এবং তিনি আমাদের তেজকে কলেজ থেকে এসএমএস করেছেন, লিখেছেন ভাইয়া আমার আমরা ফ্রেন্ডরা ছাদে বসে শুনছি ভূত এফএম, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার নাম মনির হোসেন খোকন, আমি পণ্ডিত গ্রাম নাটোর থেকে বলছি, এবং তিনি ক্লাস নাইনে পড়েন, একা ঘরে শুয়ে ভূত এফএম শুনছেন, অনেক সাহসী বোঝা যাচ্ছে। অর্চি মিরপুর থেকে লিখেছেন যে একটা এস এম এস পড়ল না, আপনার এস এম এস পড়ে ফেলেছি। মান্নান আমাদের লিখেছেন বাহাদুরপুর, বাহাদুর আচ্ছা মান্নান বাহাদুর বাবুল ধানমন্ডিতে তার এস এম এস করেছেন আমাদেরকে, এবং তিনি বলছেন যে আমি আর কতবার এস এম এস করলে আপনি আপনার এস এম এস আপনি আমার এস এম এস পড়বেন, আপনি মানে উত্তর পেয়ে গেছেন, আপনাকে এস এম এস আমি মানে অনেক আগেই আপনি আপনার পাঠানো এস এম এসটা আমি পড়ে ফেললাম। রনি চিটং থেকে লিখেছেন ভাইয়া আমি আর বৃষ্টি সানি একসাথে ভূত এফএম শুনছি। আশরাফ লিখেছেন যে লাশটা যদি এতই বিকৃত ছিল তাহলে যে চেহারা বোঝা যায় না, কিন্তু তিল দেখলো কিভাবে? ওকে, সো আমি গল্প ঘটনাটা আমি আগে একবার শুনেছি, এবং যখন শুনেছিলাম তখন দেখলাম যে লাশটা বিকৃত হলে আপনার কি মনে হয় যে চোখ নাক মুখ এগুলো এগুলো মানে কিছু অংশ বিকৃত হলে তো চেনার জন্য যথেষ্ট হওয়ার কথা, কিন্তু তিল যেটা তিলটা তো যে কোনো একটা অংশে থাকতে পারে, এবং সেখানে চেহারা দেখে চেনা যায় নাই বলেই কিন্তু এরকম কোনো চিহ্নের চিহ্ন খোঁজার প্রয়োজন হয়েছিল। কিন্তু উইশ ইউ অল দ্য বেস্ট, আপনি পুলিশ ডিপার্টমেন্টে এবং আপনি যদি মানে কি বলবো গোয়েন্দা বিভাগে কাজ করতে চান খুব ভালো করবেন, বড় হয়ে এরকম কোনো একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কিন্তু আমার খুব ভালো লাগলো আপনার জন্য, আমার মানে সব মানে সব শুভকামনা থাকলো। আকাশ লিখেছেন, আকাশ ঘোষ আশুলিয়া থেকে, আই লাভ ভূত এফ এম। রুবেল আমাদেরকে কোনাবাড়ি গাজীপুর থেকে এস এম এস করেছেন, টাকলা ভূত আমাদের এস এম এস করেছেন ফ্রম কেরানীগঞ্জ, থ্যাংকস জানিয়েছেন আমাদের আজকের এই গেস্টকে ফর হিজ অসাম স্টোরি। রেহান আদাবর থেকে আমাদের এস এম এস করেছেন, হৃদয় খান আমাদেরকে নিউ আচ্ছা তিনি বলছেন যে নতুন আমাদের সাথে জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত এফ এম। আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু এখানে বেশ কিছু লিসনার রয়েছেন আমাদের যারা সত্যিই ভূত এফ এম এর সঙ্গে রয়েছেন ভয় পাওয়ার জন্য, কিছু কিছু লিসনার রয়েছেন যারা দেখছেন যে দেখি জিনিসটা আসলে কি বলে এরা, এটা সত্যি না মিথ্যা, যদি সত্যি প্রমাণ করতে পারি তাহলে জাস্ট যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো কথা, মিথ্যা কিনা দেখি। তো যদি আপনি মনে করে থাকেন যে মিথ্যা তাহলে আপনার পক্ষে এই ভূত এফএম এর মজা পাওয়াটা খুব মুশকিল। আপনি আমি সবসময় বলি আপনি যখন আমরা চেষ্টা করি যে সেই সমস্ত গেস্টদের আনতে যারা সবসময় তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো বা তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন, বাট আপনারা যখন মানে জেনে শুনেও কিন্তু আপনারা যখন কোনো হরর মুভি দেখেন তখন জানেনই যে এটা একটা বানানো গল্প, তারপরেও সেই সিরিজটা দেখে অনেক মজা পান বা সেই ডিভিডিটা দেখে অনেক এনজয় করেন, তখন মনে থাকে না যেটা সত্যি না মিথ্যা। এনিওয়েজ নো প্রবলেম, আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদেরকে ইমেল করুন, লিখে ফেলুন bhootfm@radiofurti.fm। আমাদের যারা এস এম এস করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এস এম এস করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। পক্ষে কথা বলতেই হবে, কারণ যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা অনেক কষ্ট করে, তাদের আসলে কোনো দরকার নেই, তারপরে তারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক কষ্ট করে তারা ঘটনা পাঠান, সুতরাং তাদের পক্ষে আমাকে বলতেই হবে। তো আমরা পরবর্তীতে আরো কিছু এস এম এস এ যাব এবং পরবর্তী ঘটনা যাব, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, কারণ মাসুম হাত দেখিয়েছে এখানে, আমার কোনো দোষ নেই। স্টে ইন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আপনি যদি আমাদের এস এম এস পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এখানে আমাদের একজন লয়ার উপস্থিত আছেন, রাইট? এবং যুক্তি তর্ক সবকিছু ছাড়া যে কোনো জিনিসকে মানে কি বলবো যে তিনি সত্যি বলে মেনে নেন না বা মিথ্যা বলেও মেনে নেন না, তেমনই একজন মানুষ তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা শোনানোর জন্য। সো তার কাছে আমরা চলে যাই, আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হ্যালো লিসনার্স, আমি সাবরিন সুলতানা বন্যা, এসেছি ঢাকার মগবাজার মধুবাগ থেকে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি আমার মানে গ্রামের বাড়ির ঘটনা, আমার গ্রাম মানে কুষ্টিয়া জেলার কোন একটা গ্রামে।
আচ্ছা,
তো ঘটনাটা ঘটেছে আমার কাজিনের ফ্রেন্ডের সাথে। তো আমার কাজিন, ওর নাম বর্ষা, আর ওর যে ফ্রেন্ডটা ওর নাম হচ্ছে রেখা। তো রেখা আর আমাদের বাড়ি পাশাপাশি। তো তখন ওরা ক্লাস ফোর পাস করে ফাইভে মাত্র উঠেছে, তো ওই সময়টা ছিল জানুয়ারি, নতুন ক্লাস। তো ওরা একটা টিচারের কাছে পড়তো, খুব সকালে সকাল ছটার সময় পড়তে যেত। তো একদিন সকালে মানে শীতকাল, বাইরে অন্ধকারই আছে, তো রেখা শুনলো যে, রেখা শুয়েই ছিল, শুনলো যে বর্ষা বাইরে থেকে ডাকছে। তো ভেবেছে হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি উঠে বই খাতা নিয়ে বের হয়ে গেছে। তো দেখলো যে বর্ষা ওকে ডেকে গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তো পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বের হলো। তো বর্ষার পেছন পেছন যাচ্ছে, বর্ষা আগে, রেখা পেছনে, মানে অনেক তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করেও সে বর্ষার নাগাল পাচ্ছে না, বর্ষা আগে আগেই হনহন করে হেঁটে চলে যাচ্ছে। তো ওরা যে টিচারের বাসায় যায় সেটা খুব বেশি একটা দূরে না, মানে 10 মিনিট বা 15 মিনিট গেলেই টিচারের বাসা পৌঁছে যায়। তো অনেকক্ষণ হাঁটার পরেও রেখা খেয়াল করলো যে টিচারের বাসায় আসেনি, প্লাস ও দেখলো যে ওরা অন্য একটা রাস্তায় চলে এসেছে হাঁটতে হাঁটতে। তো যেই রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তার আরেকটু সামনে গেলেই একটা বাগান, বাগানটার নাম হচ্ছে মদ্দা বাগান বলা হয়। তো ওই বাগান নিয়ে অনেক মানে উল্টাপাল্টা ঘটনা বা প্যারানর্মাল অনেক ঘটনা শোনা যায়। তো এটা দেখেও ভয় পেয়ে যায় যে সামনে ওনা কোন রাস্তায় চলে আসলাম ছোট মানুষ। তো ও বর্ষাকে ডাকতে যায় যে আমরা তো ভুল রাস্তায় চলে এসেছি। তো ও যখন সামনে বর্ষাকে ডাকতে গেল, ও খেয়াল করলো যে বর্ষার কোমর থেকে উপর পর্যন্ত আছে কিন্তু কোমরের নিচ থেকে মানে অর্থাৎ পা নেই।
আচ্ছা, মানে জাস্ট কোমর পর্যন্ত আছে মানুষটা,
নিচে আর কি মানে ফ্রক পরা, তো ফ্রকের নিচে পা নেই।
আচ্ছা,
তো এটা দেখে ও মানে স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যায় এবং ওই জায়গার উপরেই সে ফেইন্ট হয়ে যায়। তো তারপরে হয়তো আলো ফোটার পরে গাছি মানে যে রস সংগ্রহ করে এরকম একজন লোক এসে দেখে যে একটা মেয়ে পড়ে আছে। তো সে ওকে আর কি জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো জ্ঞান ফেরার পরে অনেকক্ষণ পরে সে আর কি বলে যে এরকম পড়তে যাচ্ছিল, মানে ঘটনাটা খুলে বলে এবং তাকে পরে বাসায় পৌঁছে দিয়ে যায় সেই গাছি লোকটা। তো আর যেটা সবচেয়ে অবাক ব্যাপার, বর্ষা ওই সময় ঢাকায় ছিল, সে বাড়িতে ছিলই না, আমাদের বাসায় ছিল। এবং রেখা সেটা জানতো যে বর্ষা এখানে নেই, সে কয়েকদিন একা একাই পড়তে গেছে। কিন্তু যখন বর্ষা ওকে ডেকেছে তখন মাথাতেও আসে নাই যে বর্ষা গ্রামে নেই।
তারপরেও সে গিয়েছিল,
তারপরেও সে পেছন পেছন চলে গিয়েছিল।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমার কাছে বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসেছে। আমাকে মুরব্বী ফয়সাল লিখেছেন, জটিল লাগছে তার ঘটনা আজকের। বাঁধন, দোয়েল, পাপ্পু, সাগর, জয়, আচ্ছা জয়েস, তারা সবাই একসঙ্গে আমাদের সাথে আছেন এবং তারা লালমাটিয়া থেকে সবাই একসাথে ছাদে পার্টিতে বসে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। প্রভাত ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি যে রেগুলার আপনি আপনাকে পেয়ে যাবো। এখন থেকে বুশা আমাদের এস এম এস করেছেন ফ্রম মায়মন সিং, তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840 মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। মিনহাজ লিখেছেন নাজিরা বাজার থেকে যে সালাম রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। শরীফ আমাদের নোয়াখালী থেকে লিখেছেন যে আমার এস এম এস আপনি পড়েন, আমি বাসায় একা, ভয় লাগছে, কি বলেন, এতজন, এতগুলো আমরা ভূত এফএম যারা শুনছি সবাই আপনার সঙ্গে রয়েছি, সো আপনার ভয়ের একেবারেই কোনো কারণ নেই। রিজভি আমাদের চিটাগং ময়মনসিং থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ ফারজানার এক্সাম, তবু আমরা একসাথে ভূত এফএম শুনছি, জটিল, ভয় লাগছে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তৃষ্ণা আমাদের লিখেছেন, ভাইয়া আমি আমার ফ্রেন্ড কনার সাথে লাইট অফ করে ভূত এফএম শুনছি। ওকে, সো আমাদের আরো বেশ কিছু ঘটনা কিন্তু রয়েছে। স্ট্রেঞ্জ বয় লিখেছেন কুতুবখালি থেকে যে তিনি বলছেন যে কি কাহিনী বললেন, আমার তো প্রচন্ড ভয় করছে। বাবু আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন, রাসেল ভাই অনেক 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 ভয় পাই, তবুও ভূত এফএম শুনছি না। আসলেই আপনার পরিচিত কাউকে যদি আপনি হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে উঠে দেখেন ঘরের মধ্যে যে আপনার বাড়িরই কোনো মেম্বার, সে আপনাকে এসে ডাকছে যে সকাল হয়ে গেছে ওঠো, আর তাকে যদি দেখেন যে সে তার পুরো শরীরটাই আছে শুধুমাত্র দুটো পা নেই, আপনি নিজেও কিন্তু চমকে উঠবেন। তো এটা এটাই খুব স্বাভাবিক ভয় পাওয়া। ওয়ালিউল্লাহ আমাদের লিখেছেন যে তিনি আমাদের সাথে জয়েন করতে চান ভূত এফএম এ, তাহলে আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে। শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে প্লিজ প্লিজ কেউ অনুরোধ করবেন না, প্লিজ কল মি। আপনার ঘটনা যদি মানে সিলেক্টেড হয় দেন আমরা অবশ্যই অবশ্যই আপনাকে কল করব। টুইঙ্কল অ্যান্ড মুন ফ্রম ভৈরব আমাদের এস এম এস করেছেন, লিখেছেন ভাইয়া তোমার স্টোরি, আচ্ছা যে স্টোরিগুলো আজকে হচ্ছে সেগুলো তাদের ভালো লাগছে। এবং আমাকে এস এম এস করেছেন রাসেল জামান, তিনি বলছেন যে আচ্ছা এই টাইপের স্মেল অনেক ভয়ঙ্কর। হ্যাঁ সত্যি তাই, আপনি যদি হঠাৎ করে লাশ পচা গন্ধ পান বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটে যে আপনি কোনো না একটা লাশ পচা গন্ধ পাচ্ছেন, আমি অবশ্য গন্ধটার সাথে মোটেও পরিচিত নই, কিন্তু আমার যেটা মনে হয় যে যদি কোনোদিন পেয়ে যাই তাহলে হয়তো বুঝবো যে এই গন্ধটা আমার পরিচিত না, হয়তো এটা এরকম ধরনের কোনো ঘটনা, এরকম ধরনের কোনো কিছু গন্ধ হতে পারে। আসিফ আমাদের এস এম এস করেছেন, তিনি ক্লাস নাইনে পড়েন, একা একা শুনছেন, তারপরে অনেক সাহসী, বুঝতে পারছি, পড়াশোনা নেই আপনার, কালকে সকালে পড়তে হবে। কিন্তু আমাকে হচ্ছে কঙ্কন এস এম এস করেছেন, আমাকে সুবর্ণা এস এম এস করেছেন, আমাকে দেখতে পাচ্ছি কামরান সহ আরো অনেকে। যাই হোক, আমরা আমাদের থার্ড গেস্টের কাছে যাবো, এবং থার্ড গেস্ট ঢাকা থেকে না, তিনি এসেছেন সুদূর সিলেট থেকে, এবং সিলেট থেকে তিনি ঢাকা এসে পৌঁছেছেন, এই জন্য তাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ এত দূর পর্যন্ত, এত দূর থেকে ঢাকায় আসার জন্য, এবং রাজি হয়েছেন এত কষ্ট করে, আজকেই তিনি ঢাকায় এসেছেন এবং আমাদের মাঝে আছেন। আমাকে বলছিলেন যে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় কিনা, আমি সেখানেও সেই তাকে সেই ব্যবস্থাটাও করে দিতে পারিনি, সো আই এম রিয়েলি সরি, বাট এখন আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
হাই লিসেনার্স, আই মহসিন, আমি সিলেট থেকে এসেছি। থ্যাংকস আসলে ভাই আপনাকে।
ইউ আর মোস্ট ওয়েলকাম।
স্টোরি শুরু করি?
জি প্লিজ।
স্টোরিটা বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের, ও সিলেটেই থাকে। একবার ওর ফ্যামিলি নিয়ে ওর খালার বাসা ঢাকায় যেতে চাচ্ছিল, তো ওদের নিজস্ব প্রাইভেট গাড়ি আছে। তো ওরা একদিন রাত 12টার দিকে রওনা দেয়, তো রাত 2টার দিকে, প্রায় 2টো বাজে তখন, তারা একটা হোটেলের সামনে আসে। তারা সবাই নামে হোটেল থেকে, সরি গাড়ি থেকে নামে, নামার পরে সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যায়। ড্রাইভারকেও বলে যে তুমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ফোন দিয়ে যেতে চলে এসো। ড্রাইভার বললো যে ঠিক আছে, আপনার ফোন দিয়ে আমি চলে আসবো। তো সবাই ফ্রেশ হওয়ার পর ড্রাইভারকে ফোন দিল, তো ড্রাইভার বললো যে ঠিক আছে আমি আসতেছি, আপনার দাঁড়ান। তো এরকম করে 10 মিনিট 15 মিনিট প্রায় আধা ঘন্টা চলে যায়, ড্রাইভার আসে না।
আচ্ছা,
তো বেশ কিছুক্ষণ পর ড্রাইভার আসে। আসার পরে ড্রাইভারকে একটু অন্যরকম দেখাচ্ছিল, তো সবাই বলে যে কি তোর সমস্যা, বলে যে না কোনো সমস্যা না, চলেন। তো গাড়ি স্টার্ট দিল, তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, স্বাভাবিক যে গতি ওই গতি না আস্তে আস্তে চালাচ্ছে। তো সবাই বলে যে এত আস্তে চালাচ্ছ কেন, এভাবে গাড়ি চালাতে অনেক সময় লাগবে তোমার। তো কিছু বলছে না, কোনো কথাই বলছে না, ও নিজের মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে একটা খুব জোরে একটা ধাক্কায় গাড়িটা থেমে গেল, আর খুব জোরে একটা শব্দ হলো। তো সবাই কৌতূহলে বাইরে তাকালো, দেখলো যে বাইরে গাড়ির সামনেই বিরাট লাশের স্তূপ। সবাই কৌতূহলে গাড়ি থেকে নামলো, কিন্তু নেমে যারা দেখলো যে চারিদিক ফাঁকা, গাড়ির সামনেও কিছু নেই। তো এখানে সবাই নামলো কিন্তু ড্রাইভার নামেনি, সে গাড়িতেই উঠছিল। তারপর আবার সবাই আসলো গাড়িতে, ড্রাইভার আবার গাড়ি স্টার্ট নেয়, কিন্তু এবার খুব জোরে গাড়ি চালাতে থাকে, 120-140 মানে আরো গাড়ি চালে, জোরে জোরে গাড়ি চালাচ্ছে। সবাই বলে যে এত জোরে গাড়ি চালাচ্ছ কেন, কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু এবার তার নিজের মতো চালাচ্ছে, কারো কথাই শুনছে না। তো তারপর যেটা হয় যে এখন সবাই দেখতে পায় যে গাড়ির সামনে সাদা কাপড় পরা কিছু লোক দৌড়াচ্ছে। সবাই ভাবলো যে গাড়িটা এত জোরে চলছে এবং ড্রাইভার তো গতি আরো বাড়িয়ে চলছে, কিন্তু সাদা কাপড় পরা লোক এর পরও দৌড়াচ্ছে, মানে গাড়ির চেয়ে এত গতি কিভাবে ওরা পেল। সবাই কোয়াক হয়। তো সবাই ড্রাইভারকে বলে যে গাড়ি থামাও, আমরা ব্যাপারটা দেখি। ড্রাইভার কারোর কথাই শুনছে না, ও গাড়ি চালিয়ে যাচ্ছে। তো এভাবে বেশ কিছুক্ষণ চলার পর, আধা ঘন্টা পরে এভাবে দৌড়াচ্ছেই, তারপরে হঠাৎ করে গাড়ির পেছনের জায়গাটা পাঞ্চার হয়ে যায়। তো তারা একটা হোটেলের প্রায় কাছাকাছি জায়গাটা পাঞ্চার হয়। তো সবাই গাড়ি থেকে নামে, নামার পরে কোনো রকমের ঠেলে হোটেলের সামনে নেয়। নেওয়ার পরে এখন ড্রাইভার বলে যে ঠিক আছে আপনারা একটু দাঁড়ান, আমি একটু আসি, এ কথা বলছে চলে যায়। তো এরপর যখন সে আসে, এরপর যখন সে আসে, আসার প্রায় আধা ঘন্টা পরেই সে আসে। আসার পরে সবাই বলে যে কি ব্যাপার, তুমি বললা যে আসতেছ, এত দেরি করলা কেন? ও বলে যে আমি দেরি করলাম কোথায়, আপনারা আমাকে ফোন দিলেন, দেখবো না যে 2 মিনিট পরে আসতেছেন, দিয়ে বলেছেন আমি 2 মিনিট পরে আসবো, কিন্তু আমি এসে দেখি আপনার গাড়ি নিয়ে নাই, আর এখন 2-3 ঘন্টা পরে আসছেন, এসে বলতেছেন আমি কোথায়। সবাই বলে যে তুমি তো আমাদের সাথেই ছিলা। তো বলছে না আপনি তো আমার কাছে চলে গেছেন। তারপরে যেটা হয় যে সবাই বলছে ঠিক আছে তুমি গাড়ির চাকাটা ঠিক করো। তো ঠিক করলো, হঠাৎ করে সবাই লক্ষ্য করলো যে এটা সেই হোটেল যেখানে তারা প্রথমে নেমেছিল,
মানে যেখান থেকে স্টার্ট করেছিল, যেখানে নেমেছিল এবং আবার স্টার্ট করেছিল সেই হোটেলটাই।
তো সবাই অবাক হয়, ততক্ষণে গাড়ির চাকাটাকে ঠিক করে একটু আলাপ করে নেয়, তখন এর মাঝখানে ফজর আদান দিয়ে দেয়। তবে তারা রওনা হয়, মোটামুটি কোনো সমস্যা হয় না রাস্তায়। ফজর আদান দেওয়ার পরে তারা যাত্রা শুরু করে এবং ঢাকায় ঠিক মতোই পৌঁছে। তো পৌঁছার পর যেটা হয় যে ওদের খালার বাসায় যাওয়ার পর খালা বলে যে তোমরা তো, তোমাদের তো ফোনে পাই না, তোমরা বললা যে 12 তারিখ রওনা দিবা, কিন্তু তোমাদের তো ফোন করে পাচ্ছি না, আজকে 14 তারিখ, তোমরা আজকে আসছো কাই নাকি? তোরা বললো যে আমরা তো 12 তারিখে রওনা দিছি 12টার দিকে, তো আজকে 14 তারিখ কিভাবে হয়? তো পরে সবকিছু দিয়ে গেলে দেখা গেলো যে আসলে 14 তারিখ, কিন্তু মাঝখানে যে 2 দিন কোথায় গেল এটা তারা আসলে কেউই বুঝতে পারলো না।
This track was downloaded from fusionbd.com.
এই হচ্ছে আপনার কাহিনী। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে সবার এই ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বেশি থ্যাংকস দেওয়া উচিত এই জন্য যে আপনি এত দূর থেকে এই পর্যন্ত এসেছেন। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে এর পরবর্তীতেও যখন যদি নতুন কোনো ঘটনা পান তাহলে সেই ঘটনা নিয়ে আমাদের কাছে আসবেন। আমার কাছে বেশ কিছু SMS চলে এসেছে অলরেডি, এবং আমাকে SMS করেছেন ডক্টর রফিক নাইম, এবং আমাকে SMS করেছেন একটা হচ্ছে ফারহানা চট্টগ্রাম থেকে, ভূত FM শুনছেন মজা লাগছে, এবং আমাকে SMS করেছেন, আমাকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি অধরা, এছাড়াও আমাকে MD আতাউর SMS করেছেন, বোরহান SMS করেছেন এবং বলছেন যে মোটামুটি ভালো হচ্ছে, মার্ক 79% অনলি, আশা করি 100% হবে, 100%-এর জন্য মনে হয় আমরা সারা জীবন দৌড়াতে থাকবো। আমাদের কাছে মানে আপনি 100% দেওয়ার পরেও, তারপরে বোধহয় আমরা 100%-এর জন্য দৌড়াতেই থাকবো, কিন্তু 100% যখন হয়ে যাবে তখন আসলে আর কোনো কিছু করার থাকবে না নতুন কিছু। আমাকে ঢাকা থেকে মেহেদি লিখেছেন যে রাসেল ভাই আচ্ছা তুমি আমার SMS পড়ো না, আমি আপনার SMS কিন্তু পড়ে ফেলেছি, দিস ইজ ইউর সেকেন্ড SMS, এবং আমি সেকেন্ড SMS-টা মাশাল্লাহ পড়ে ফেলেছি। অল নিউ তমাল আমাকে লিখেছেন, পূজা তুর্য সবাই মিলে তারা একসাথে ভূত FM শুনছেন, এবং আমাকে SMS করছেন দেখতে পাচ্ছি রাজদীপ চট্টগ্রাম থেকে ভাইয়া, আচ্ছা তিনিও আমাদের সাথে রয়েছেন, নাদিম আমাদের SMS এসএমএস করেছেন, এবং নাদিম এবং বৃষ্টি তারা একসাথে ভূত এফএম শুনছেন, সুজন, মিষ্টি, মিজান, জেসমিন সবাই একসাথে ভূত এফএম শুনছেন। সো আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এত রাত পর্যন্ত তারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এসএমএস পাঠাতে যাচ্ছেন নিয়মটি জানেন, তাদের জন্য বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। মৃদুল যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন আমাদেরকে, তিনি বলছেন যে অনেকগুলো এসএমএস পাঠিয়েছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি তারপরেও পড়তে পারিনি, আমি আই এম রিয়েলি সরি। পারভেজ আমাদের এসএমএস করেছেন, তিনি এবং তার ওয়াইফ মীরা একসঙ্গে ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। নয়ন রাজশাহী থেকে এসএমএস করেছেন, আলোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিজিৎ এনাম মেডিকেল কলেজ, কলেজে কাল টার্ম এক্সাম, তারপরেও তিনি ভূত এফএম শুনছেন, আপনার পরীক্ষা খারাপ হলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী নই। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন নতুন সব ঘটনা নিয়ে। সো কোথাও যাবেন না, ঘুমিয়ে পড়বেন না, রেডিও ফুর্তির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরেই। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। একটা বিরতির পরে ফিরে এলাম আবারও, আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এর মধ্যেই নতুন আরো দুজন অতিথি আমাদেরকে জয়েন করেছেন, আর সেই সাথে আপনাদের নতুন অনেক অনেক এসএমএস দেখতে পাচ্ছি এবং সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। তবে তার আগে বলি যে আজকের শোটা অনেকের কাছে ভালো লাগছে, অনেকে বলছেন যে আজকের এপিসোডটা চরম হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। তারপরেও আনফর্চুনেটলি কেউ যদি আজকের এই এপিসোডটা মিস করে ফেলেন তাহলে এই এপিসোডটা আপনি আবারও শুনতে পারবেন, এবং সেই জন্য আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোড আপনি মিস করেছেন বা যে এপিসোড আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি আবারও শুনতে পারবেন তার মাধ্যমেই, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। এবং সেই সাথে নাও লিসনার্স ক্যান গেট, আপনি এই যে কলার টিউনটা প্লে করা হচ্ছে এই টিউনটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে এই ভূত এফ এম টিউনটা আপনি সেট করতে পারবেন। সেই জন্য আপনি যেটা করতে হবে, ভূত এফ এম এই টিউনটা আপনার মনে রাখতে হবে, টিউনের কোডটা, অ্যান্ড দ্য কোড ইজ 92125, অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এসএমএস, একটা এসএমএস এর মাধ্যমে আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন। সেই জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে কোডটা লিখতে হবে, কোডটা হচ্ছে 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নম্বরে। আমি দেখতে পাচ্ছি সজল গুলশান থেকে লিখেছেন যে ভাই আমার কাছে অনেক ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর এবং অনেক এবং সেটা প্রমাণিত। আপনার জন্য সবচাইতে ভালো যে বুদ্ধিটা আমি দিই সেটা হচ্ছে যে আপনি আমাদের ইমেল করে দিন সেই ঘটনাগুলো, এবং নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনি ইমেল করে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, আমি স্পেলিং বলে দিচ্ছি bhootfm@radiofurti.fm। মিল্টন নরসিংদী থেকে এসএমএস করেছেন, নরসিংদী দাসপাড়া থেকে, যে হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে আজকে তিনি তার এসএমএস পড়া হয়নি এবং সেজন্য হয়তো একটু মন খারাপ করেছেন, বা আই এম রিয়েলি সরি। এবং কি বলবো, যে তিনি বলেছেন যে আমি সব ভুলে গেলেও ভূত এফএম শুনতে ভুল করি না, আর আপনার জন্যই, আপনাদের জন্যই আমি সারা সপ্তাহ ধরে আপনাদের জন্য একটা মানে ভূত এফএমে সবচাইতে কিভাবে আপনাদের ভয় পাওয়ানো যায় সেই আয়োজন করি। সো আমার আসলে এখানে কিছু করার নেই, অনেকগুলো এসএমএস মিস হয়ে যায়। এসকে রনি প্রতিদিনই শনি রাখরা থেকে আমাদের এসএমএস করেন প্রতি ভূত এফএমেই, এবং তিনি আমাদের লিখেছেন একটু মন খারাপ তার, আইপিএল সাকিব এবং তামিম, আজকে তামিম খেলেননি কালকে সাকিব খেলেননি, এই জন্য মন খারাপ। আমার মনে হয় যে নেক্সট টাইম তারা ভালো মানে তারা নিশ্চয়ই ইনক্লুড করবেন দুজনকে, যদিও তামিমের টিম আজকে জিতেছে এবং সাকিবের টিম কালকে হেরে গেছে। আমি সাকিবের জন্য আজকে কালকে ওয়েট করেছিলাম, আজকে তামিমের জন্য ওয়েট করেছি, বাট সেরকম কিছু ঘটলো না। যাই হোক, দেখা যাক কি হয়। আমাকে এছাড়াও এসএমএস করেছেন সোহেল এবং লিটন মিরপুর থেকে। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি থ্রি ইডিয়টস হেলাল, মামুন এবং রাজীব, তারা এসএমএস করেছেন পাবনা থেকে, তারা তিনজন একসাথে ভূত এফএম শুনছেন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন শর্মী ঢাকা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন হায়দার আব্বাস, তিনি এসএমএস করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও দীপু আমাদের এসএমএস করেছেন নাসির ঢাকা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে এমডি ইয়াসিন, তিনি এসএমএস করেছেন আমাদেরকে, আচ্ছা নামটা আমি বুঝতে পারলাম যে কোন জায়গার নাম লিখেছেন এটা। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি লাইফ ভূত, তিনি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স সহ আরো অনেকে। তো যাই হোক, যারা এসএমএস পাঠাননি এখনো বা এসএমএস পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলি যে এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে একজন স্টুডিওতে উপস্থিত হতে পারেনি, তার নাম আশফিয়া, তিনি আমাদের একটা ইমেইল করেছেন একটা ঘটনা, সেই ঘটনাটা আমি যাচ্ছি, সেই ঘটনাটা আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আশফিয়া লিখছেন, আমি যে ঘটনাগুলো লিখছি এগুলো আমার বাসায় ঘটে যাওয়া ঘটনা। আমরা এই বাসায় 2 বছর আগে আসি, বাসায় আসার কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারি এই বাসায় জিন বা অন্য কিছু আছে। আমাদের বাসায় আগে যারা ছিল তারা প্রত্যেকটা রুমে বিভিন্ন দোয়া লাগিয়ে রেখেছিল, এমনকি দরজার পেছনের দেয়ালে পেন্সিল দিয়ে অ্যারাবিকে সুরা লেখা ছিল, যা আমাদের কাছে একটু আজবই লেগেছিল। কিছুদিন পর আমার ভাবি রুমে একটি কালো ছায়া দেখতে পায়। পরের দিন ওই রুমে কেউ থাকে না, ভাইয়া ভাবি ঢাকার বাইরে গিয়েছিল। আমি ঠিক রাত 12টা হবে তখন ওই রুমে যেয়ে চিন্তা করছি যে আসলেই কি এখানে কিছু আছে। হঠাৎ আমার সামনে দিয়ে 2টা পা, জাস্ট 2টা পা হাঁটু পর্যন্ত লাফ দিয়ে দিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। মানুষের পায়ের মতো দেখতে ছিল সেই পাগুলো। সো আমি যারা শুনছেন তাদেরকেও বলবো যে এই মুহূর্তে আপনারা এরকম ঘরের মধ্যে যদি কোনো কিছু আবিষ্কার করেন তাহলে একেবারে ঘাবড়ে যাবেন না, কারণ এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার জানার পরে আপনি এরকম ভুল কিছু দেখে ফেলতে পারেন। এরপর থেকে শুরু হয় কাহিনী। অনেক রাতে দেখতাম রান্নাঘরে কেউ রান্না করছে, কাঁচা এবং কাছাকাছি গেলে কিছু নেই। রান্নাঘরে জীবন্ত মাছ রাখলে অনেক বিকট আওয়াজ হতো। এক পাতিল কাঁচা মাংস রাখলে অর্ধেক গায়েব হয়ে যায়। সকাল 10টার পর ওই রুমে অনেক আজব আওয়াজ হয় এবং পাটা দিয়ে মানে বাটাবাটির আওয়াজ পাওয়া যায়। আওয়াজ বন্ধ হলে ওইখানে অসংখ্য সাদা মোমের গুঁড়া পাওয়া যায়। কিন্তু আমাদের বাসায় কোনো মোমের গুঁড়া যে মুহূর্তে পাওয়া গিয়েছিল সে মুহূর্তে ছিল না। প্রায় রাতে আমি আমার হাতে লোমশও কিছুর স্পর্শ অনুভব করি, যা অনেকটাই গরম কিছু, মানে আশেপাশে কিছু দেখি না, মানে গরম একটা স্পর্শ কিন্তু আশেপাশে কিছুই দেখেন না। এসব ঘটনা ওই বাসায় ওঠার 3-4 মাসের মধ্যে ঘটে। কিছুদিন পর আমার ভাই রাতে স্বপ্নে দেখে 2টা জিন ওর হাত টেনে বিছানা থেকে নামিয়ে ওর রুমের দরজার সামনে নিয়ে আসে এবং বলে ওরা 3 জন জিন এই বাসার পেছনের বারান্দায় থাকে এবং ওরা আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু এরা চায় না আমরা কোনো মিলাদ বা অন্য কিছু করি। এরপর আমার ভাই ঘুম থেকে উঠে দেখে ও ওর রুমের দরজার কাছেই পড়ে আছে। এটা শুনে ওই দিন আমরা চিন্তা করি যে এই বাসায় আসছি 4 মাস, কিন্তু মানে কেউ কখনো বারান্দায় যে আমরা বসিনি বা ওই বারান্দায় আমরা আমাদের কখনো ইউজ করা হয়নি। কেন জানি ওই বারান্দায় আমাদের শান্তি লাগতো না। আরো অনেক কিছু এখনো ঘটছে এবং বাসাটা আমরা ছেড়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে সবার সাথে আমার এই ঘটনাটা শেয়ার করবেন, আমি শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ আমাদের কষ্ট করে এই ঘটনাটা পাঠানোর জন্য। এর মধ্যে বেশ কিছু SMS দেখতে পাচ্ছি। মনিকা আমাদের ঢাকা মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে প্রতিবার আমি অনেক SMS করি কিন্তু কখনো পড়া হয় না, আজকে আপনার প্রথম SMS পড়া হয়ে গেছে। সম্পদ আমাদের SMS করেছেন ওয়ারি ঢাকা থেকে এবং তিনি বলছেন যে তিনি এবং তার গার্লফ্রেন্ড তারা মনে হয় এখন শুনছেন, সেরকমই কিছু বোঝানোর চেষ্টা করেছেন। খান আমাদের SMS করেছেন, মাহমুদ ময়মনসিং থেকে SMS করেছেন, তিনি নিউলি ম্যারিড, নতুন বউকে নিয়ে ভূত এফএম শুনছেন। বাহ, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদেরকে অকরুল নোয়াখালী থেকে SMS করেছেন, আমাদেরকে সুমন নিউ মার্কেট থেকে SMS করেছেন, ভূত এফএম শুনছেন অনেক দিন, বাট এটা তার প্রথম এসএমএস, প্রথম এসএমএসটা আমি পড়ে ফেলেছি, থ্যাংক ইউ। থান্ডার বয় আমাদের এসএমএস করেছেন, থান্ডার বয় অভি, এবং তিনি ভূত এফ এম এর নাম তিনি ভূত এফ এম এর নাম পেতনি এফ এম করতে হবে কেন ভাই, এটা সমস্যা কি? আর এছাড়াও আমাদের আরো অনেকেই, তন্ময় খুলনা থেকে এস এম এস করেছেন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রায়হান মিরপুর থেকে, রাফসান আমাদের এস এম এস করেছেন, মুন আমাদের এস এম এস করেছেন পটুয়াখালী থেকে। যাই হোক, যারা এস এম এস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHYUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। এছাড়াও আমাদের ভূত এফ এম এর একটা ইমেল অ্যাড্রেস রয়েছে যেখানে আপনারা আপনাদের ঘটনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিতে পারেন, এবং আপনাদের ঘটনা যদি সত্যিই সেরকম ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন এবং আজকের অতিথিদের মতো আপনিও আমাদের এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারবেন। সেই অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম @radiofurti.fm। চলে যাব ঘটনায়, আমাদের প্রথম গেস্ট যিনি ছিলেন তার কাছে আবারও যাচ্ছি নতুন একটা ঘটনা শোনার জন্য। আপনার ঘটনা বলুন।
হ্যালো লিসেনার্স, দিস ইজ শামিম এগেইন। আচ্ছা রাসেল ভাই, এখন যে আমি ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে বাইরে ঘটা, কেএসএতে, কিংডম অফ সৌদি আরবিয়াতে। আচ্ছা, ওখানে আমার জবটা হচ্ছে দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কিং ফাহাদ দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওখানে আমি ট্যাক্সি ডিপার্টমেন্টে আছি।
আচ্ছা,
তো একদিন রাতে কি হয়েছে, তো আমাদেরকে বলা হলো যে আজকে ফ্লাইট ডিলে আছে, সো তোমরা একটু ওয়েট করো রাতে বেলা।
আচ্ছা,
তো রাতে অলরেডি 2টা বেজে গেছে, তো ভাবলাম যে একটু কাত হওয়া যাক, মানে চিত হওয়া যাক,
একটু রেস্ট নিবেন।
হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিই।
আচ্ছা,
তো একটু আমার সিটটা একটু নামিয়ে একটু চোখ বন্ধ করলাম, তো একটু তন্দ্রা মতো এসেছিল আর কি। এমন হঠাৎ করে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে পুরো গাড়িটা 3টা ঝাঁকুনি দেওয়া হলো। ঝাঁকুনি মানে বলতে গেলে, বুঝাইতে গেলে এভাবে বলতে হয় যে যদি গাড়িটা কেউ পিছনে থেকে কেরান লাগিয়ে উপরে থেকে ঝাঁকানো হয় উপরে নিচে, ঠিক এইভাবে আর কি। তো 3টা ঝাঁকি খাওয়ার পরে হঠাৎ করে মানে আমি স্তম্ভ হয়ে গেলাম আর কি। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে গাড়ি থেকে নামলাম, নেমে তারপরে চারিদিকে তাকালাম, কোনো মানুষজন দেখতে পেলাম। তো ব্যাপারটা আসলে কি হয়েছে বোঝার চেষ্টা করছিলাম, তো তাড়াতাড়ি আর কি কাউকে কিছু না বলে গাড়িতে ঢুকে মানে ছোটা কালাম যা পারতাম আর কি পরে নিজের মানে সেফটি করা যা লাগে আর কি করার চেষ্টা করলাম। যাই হোক, তারপরে ওই ঘটনাটা তার পরের দিন আমার যে ফ্রেন্ড ছিল তাদের ড্রাইভার যারা ছিল তাদের আমার কোম্পানির তাদের সবার সাথে শেয়ার করলাম যে এমন এমন ঘটনা আমার কালকে রাত্রে আমার সাথে এমন হয়েছে।
আচ্ছা,
দেন তারা আমাকে একটা ঘটনা বললো যে তোমার গাড়িটা যেখানে ছিল ওইখান থেকে একটা ঘটনা ঘটে গেছে দীর্ঘ তুমি আসার 4-5 বছর আগে।
আচ্ছা,
যেমন রাতের বেলা একজন পাকিস্তানি ড্রাইভার ওই জায়গাতেই গাড়ি রেখে রেস্ট করছিল, তো হঠাৎ করে দুজন সৌদিয়ান মানে সৌদিয়ান বেশে আর কি লম্বা তোপ পরে এসে ওর গাড়িতে বসে বলছে যে চলো। তো ড্রাইভার ভাবলো হয়তো বা যে প্যাসেঞ্জার চলে আসছে, ওকে আমি তাহলে যাই ড্রাইভ করি। তো ড্রাইভ করে কিছু দূর যাওয়ার পরে 40-45 কিলোমিটার যাওয়ার পরে তো হঠাৎ করে ডান পাশে যে বসা ছিল, কারণ ওখানে আমরা বাম পাশে ড্রাইভ করি, তো ডান পাশে যে বসা ছিল সৌদিয়ান তার দিকে তাকিয়ে হঠাৎ করে একটা জিনিস নোটিস করলো, সেটা হচ্ছে যে উনি নিজের জিব্বাটা বের করে লম্বা করে পেট পর্যন্ত নাভি পর্যন্ত নিয়ে আসছে এবং উপরে করছে
মানে একবার ওঠানামা করছে,
একবার নিচে নাভি পর্যন্ত ছাড়ছে আর তারপরে আবার ভিতরে নিচ্ছে। তো এই ব্যাপারটা দেখে সে একটু মানে ভয় পেয়ে গেল, এটা কি আবার। তো উনি ভয় পেয়ে ভাবলো যে আরেকজন পিছনে আছে, তো ওনার সাথে ব্যাপারটা বলি আর কি। তো ওনাদের যে ডিসকাস হচ্ছিল সেটা কিন্তু আরবিতে, তো উনি পিছনের মানুষকে বলল যে দেখো তো এটা কি হচ্ছে, সামনের জন সে কি করছে। তো এটা বলার পরে পিছনের জন বলল যে ও কি করছে, বলল যে ও জিব্বাটা এমন ভাবে করছে, বলল যে ঠিক আছে ওরটা না তুমি আমারটা দেখো, তুমি আমারটা দেখো আমি কি করি। দেন ড্রাইভার পিছনে তাকানোর পর যেটা দেখলো সেটা আসলে কোনো মানুষ হলে সহ্য করা সম্ভব ছিল না, তার ড্রাইভারও পারেনি, সেটা হচ্ছে যে সে তার মাথাটা খুলে ডান হাতে নিল আর সেই ডান হাতে নেওয়ার পরে ডান হাত থেকে ঢিল দিয়ে বাম হাতে নিচ্ছে, যেমন আমরা ক্রিকেট বল কে করি ঠিক ওইভাবে। আবার বাম হাতকে ঢিল দিয়ে ডান হাতে নিচ্ছে তো এটা আসলে আমার মনে হয় কোনো হিউম্যান যদি দেখে সেটা আসলে তখন
সে মানে এই ঘটনাটা আপনারা সবাই শুনেছেন ওখানে
সবাই শুনেছি না সেটা পরে বলছি তো এটা করার পরে যখন এটা সে দেখলো তো ড্রাইভারটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি গাড়ি কেউ কন্ট্রোল করতে পারেনি সে একটা লম্বা লরি যেটা বলে আর কি ট্রাকের মতো ওটার পিছনে যেয়ে গাড়িটা মাইরা দেয়
This track was downloaded from FusionBD.com.
Accident করে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় তো এই ঘটনাটা জানা যায় অ্যাকচুয়ালি যখন হসপিটালে ওই ড্রাইভারটা দেখা করতে যায়
আচ্ছা
যে কি হয়েছে অ্যাক্সিডেন্ট কি করে হলো তখন সে ব্যাপারটা খুলে বলল যে ঠিক এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সো আমি এমন এমন দেখেছি তো সাথে সাথে ওই যারা দেখতে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ড্রাইভার বলল যে ওদিন রাত্রে তোমার গাড়ির পিছনে আমার গাড়ি ছিল আর আমি তোমাকে খালি গাড়ি নিয়ে বের হয়ে যেতে দেখেছি তুমি কিভাবে বলো যে তোমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল দুইজন লোক ছিল
আচ্ছা
বলো যে আমার লোক ছিল আমি যা কোনো বেরিয়েছি নাহলে খালি গাড়ি সিরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তারপর সবাই বুঝতে পারলো আসলে যে এটার মধ্যে এখানে কোনো প্রবলেম আছে বা প্রবলেম ছিল বলে এরকম হয়েছে দেন এক সপ্তাহ পরে ওই ড্রাইভারটা মারা যায়
কিছুদিন বেঁচে ছিল
তারপরে কিছুদিন এক সপ্তাহের মতো চিকিৎসাধীন ছিল
তারপরে মারা
যায় হ্যাঁ ওই কি বলে কিং ফাহাদ মিলিটারি হসপিটালে ওখানে এক সপ্তাহ তার নার্ভ ছিল আর কি তার এক সপ্তাহ পরে সে মারা যায়
ওকে থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য এরপরেও আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এস এম এস অলরেডি আমার কাছে চলে এসছে আমাকে এস এম এস করেছেন আসিফ ভাইয়া এস এম এসটি না পড়লে আর এস এম এস করবো না অনেক অপু জামিল আজিমপুর থেকে লিখেছেন যে আমরা একসাথে ভূত এফ এম শুনছি আমাদের ছাদে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন রাসেল ভাই প্লিজ জুজু স্টোরিটা শুনতে চাই তো জুজু স্টোরিটা আমার মনে হয় যে এই সপ্তাহে আমরা মানে এই মাসে কোন একটা সময় আমরা আপনাদেরকে শোনাতে পারবো ইসমাইল পটুয়াখালী থেকে আমাদের এস এম এস করেছেন এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এখানে মুফাজ্জল এস এম এস করেছেন আমাদেরকে টাওয়ার ভূত যশোর ক্যান্টনমেন্ট থেকে যে রাসেল ভাই আমি আমার ফ্রেন্ড খালিদ ভূত অ্যান্ড তার গার্লফ্রেন্ড তারা সবাই মিলে একসাথে সবাই মিলে তারা আচ্ছা তারা মনে হয় রিসেন্টলি বিয়ে করবেন আর কি তো তিনি জানিয়েছেন এবং তাদেরকে উইশ করতে বলেছেন উইশ ইউ অল দ্য বেস্ট আশা করছি যে খুব মানে কি বলবো ঠিকঠাক ভাবে সবকিছু হবে এবং আপনাদের অনুষ্ঠান টনুষ্ঠানে আমরা দাওয়াত পাবো আর কি ব্লাইন্ড এভিল ভৌতিস্ট আড্ডার তিন উইনারের নাম কি অ্যানাউন্স করা হয়ে গেছে হ্যাঁ সেদিন তো অ্যানাউন্স করা হয়ে গেছে আপনি মনে হয় মিস করেছেন প্রকাশ আমাদের এস এম এস করেছেন এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে শিবলি এছাড়াও আব্বাস আলী আমাদের এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে যাই হোক আমরা সেকেন্ড আমাদের যে নতুন গেস্ট জয়েন করেছেন তার সাথে কথা বলি এবং তার ঘটনাটা আমরা শুনি কি নাম আপনার
হাই লিসেনার আমি আরিফ মিরপুর থেকে এসেছি
মিরপুর থেকে এসেছেন আপনার ঘটনাটা চলে যাই আমরা একদম
অক্টোবর মাসের শেষের দিকে ঘটনাটি ঘটেছে আমি আমার এক ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের নাম আতাউর আমি তার সঙ্গে যাই তার গ্রামের বাড়িতে বেড়াতে তার গ্রামের বাড়ি হলো পটুয়াখালীতে পটুয়াখালী থেকে বেশ কিছু দূরে সেটি হবে প্রায় 12 কিলোমিটারের মতো ভেতরে একটি গ্রামে আমরা বেড়াতে যাই তো সেখানে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে ছিল বিয়ে উপলক্ষে আমরা গিয়েছিলাম কিন্তু যেদিন আমরা গিয়ে ওখানে পৌঁছলাম তার পরের দিন ফ্রেন্ডের বাড়িতে আমরা ছিলাম এবং সেখানে আমরা বিয়ে উপলক্ষে অনেক মজা করলাম তো ফ্রেন্ডের বাড়ির বর্ণনাটা একটু দিচ্ছি সেটি হলো যে আমাদের ওই ফ্রেন্ড আতাউর ওদের দুটো বাড়ি রয়েছে একটি হলো যে নতুন বাড়ি একটি হলো পুরাতন বাড়ি পুরাতন বাড়িটা হলো যে ওদের বাড়ি প্রায় 3-4টা বাড়ি নদীতে ভেঙেছে ভাঙার পরে ওরা ওই ভাঙা বাড়ি থেকে পরিবর্তন কেড়ে এসে প্রায় নদী থেকে 1 কিলোমিটার দূরে নতুন বাড়ি নতুন করে তুলেছে এবং সেখানেই তারা থাকতে শুরু করেছে আর ওই পুরাতন বাড়িটি এখন ওখানে রয়ে গেছে কারণ ওদের ওখানে অনেক ফসলি জমি এবং ধান এবং বিভিন্ন চাষাবাদ করে যার ফলে আপনার ওখানে যারা কৃষক রয়েছেন চাষাবাদের জন্য যারা রয়েছেন তারা কাজের লোকজন ওই পুরাতন বাড়িতে থাকে তো আমরা সারাদিন অনেক বিয়ে উপলক্ষে অনেক মজা করেছি অনেক গল্প করেছি অনেক ঘুরেছি তো যখন বিকেল হলো আসর নামাজের পরপর সময়টিতে আমার ফ্রেন্ড বলল যে চল আমরা ঘুরে আসি যে আমাদের পুরাতন বাড়িটা দেখে আসি আর ওটি যেহেতু নদীর পাড়ে আমরা বিকেলে ওখানে ঘুরতে পারবো এবং ঘুরতে পারলে হয়তো বিকেলে নদী দেখলে আরো বেশি মজা লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু নদীর পাড়ে বিকেলে ঘোরা এটি অবশ্যই একটি মানে মজার এবং অন্যরকম একটি মুহূর্তের ব্যাপার। তো আমরা দুজন রওনা দিলাম। আর ওখানে একটি কথা বলে রাখি যে নতুন বাড়ি থেকে যে পুরাতন বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে এবং সেটি পায়ে হেঁটেই যেতে হয়, কারণ ওখানে যাওয়ার মতো কোনো ভালো রাস্তা নেই এবং মধ্যখানে সাঁকো রয়েছে, খাল রয়েছে। তো আমরা দুজন মিলে বিকেলে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পর দুজন হেঁটে যাচ্ছি, মধ্যে ছোট দুটো খালের দুটো সাঁকো পার হয়ে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট হাঁটার পরে, যেহেতু 1 কিলোমিটার রাস্তা, হাঁটার পরে আমরা ওই বাড়িতে পৌঁছলাম। পৌঁছানোর পরে আমরা সবার সাথে কথাবার্তা বললাম, বিকেলের দিকে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়েও প্রায় 15 থেকে 20 মিনিট ওভার হয়ে গেছে, যে পরিবেশ এমন ছিল যে মানে কিছু আলো কিছু অন্ধকার, পুরোপুরি অন্ধকার এখনো হয়নি। তো তখন আমার ফ্রেন্ড বললো যে আমাদের তো হেঁটে যেতে আরো প্রায় 25-30 মিনিট লাগবে, আমরা এখনই রওনা দিই, নতুবা অন্ধকার হয়ে গেলে, যেহেতু গ্রামের রাস্তা ওখানে কোনো আলো নেই এবং আশেপাশে কোনো বাড়িও নেই, কারণ নদীর পাড়ে যাদের বাড়ি ভেঙে গেছে তারা সবাই অন্য চলে গেছে, যাদের মানে ফসলি জমি রয়েছে তারাই কেবলমাত্র ওখানে থাকে। তাও সন্ধ্যার পরে দেখা যায় গ্রামে সবাই ঘুমিয়ে যায়, কিংবা যেহেতু ওখানে চাষাবাদ করে লোকজন। তো আমরা ঠিক আছে ওই ফ্রেন্ডের কথা অনুযায়ী আমরা রওনা দিলাম। তো ফ্রেন্ড আমাকে বললো যে এখান দিয়ে তো যাবি রাতের বেলা, তো ওখানে তো সাঁকো রয়েছে, সাঁকোগুলো পার হওয়াটা অনেক রিস্কি হবে, তো আমাদের কি করতে হবে, ঘুরে যেতে হবে, আমাদের এই বিলের মধ্য দিয়ে ঘুরে যেতে হবে যদি আমরা ঠিকভাবে যেতে চাই, নতুবা সাঁকো পার হওয়া যাবে না। আমরা যেহেতু সাধারণত খুব গ্রামে মানে যাতায়াত নেই, সেহেতু সাঁকো পার হওয়াটা আমাদের জন্য অনেক বেশি রিস্কি ছিল, দিনেই অনেক বেশি রিস্কি ছিল, রাতে সেটি কোনোভাবেই সম্ভব ছিল না। তো ফ্রেন্ডের কথা অনুযায়ী আমরা একটি বিলের মধ্য দিয়ে রওনা করলাম। বিলটি হলো যে ওখানে চাষাবাদ করা হয়, ধান চাষ করা হয়, যেহেতু শীতকালের সময়টিতে ছিল যে ধান কাটা হয়ে গেছে কিন্তু ধানের যে গোড়াগুলো রয়েছে সে গোড়াগুলো তখনও মানে মাঠের মধ্যে ছিল। তো আমরা দুজন একেবারে বিলের মধ্যে হাঁটা শুরু করছি এবং আমাদের চোখ যতদূর যাচ্ছে যে দুপাশে যে কোনো বাড়ি ঘর কিংবা কোনো গাছপালা কিছুই নেই, শুধুমাত্র মানে মাঠ আর মাঠ। তো আমরা এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে, স্বাভাবিক গতিতে হাঁটছি, হাঁটার পরে তো আরো একবার মাঠের মধ্যে চলে আসলাম। তখন দেখতে পেলাম যে আমাদের মানে গ্রামে যে জমি সীমানা দেওয়ার জন্য যে আইল থাকে, গ্রাম্য ভাষায় বলে, আইলের মতো কিছু টিলা রয়েছে, কিছু আইল রয়েছে, এখানে কিছু গাছপালা রয়েছে, মানে মনে হচ্ছে যে এখানে আগে কোনো ঘর বাড়ি ছিল, ঘর বাড়ি থাকার ফলে তারা চলে গেছে কিন্তু গাছপালা গুলো এখানে রয়ে গেছে। আর এখানে বেশ 4 থেকে 5টা বড় বড় তাল গাছ ছিল এবং তাল গাছগুলো এমন ছিল যে জোড়া জোড়া, দুটো জোড়া তাল গাছ, মধ্যখানে প্রায় 100 গজের মতো দূরত্ব রয়েছে, আবার দুটো তাল গাছ এরকম ছিল। তো আমরা এই জায়গাটা দিয়ে আসছি। আসলে তখনও কিছু ভূতরে কোনো মনোভাব কিংবা কোনো কিছুর ভয় হতে পারে এমন কিছু আমাদের মনে ছিল না, আমরা স্বাভাবিকভাবে অন্য অন্য গল্প করতে করতে আসছি। তখন ওখানে দেখতে পারলাম যে একটি কুকুর, সে মানে দু পা দিয়ে কুকুর যেভাবে বসে থাকে সেভাবে খুব একটি কুকুর বসে আছে এবং কুকুরটার জিহ্বাটাও বের হয়ে আছে এবং সে হাঁপাচ্ছে, মনে হচ্ছে যে সে মানে অনেক পরিশ্রম করেছে কিংবা অনেক দৌড়িয়েছে, ওভাবে সে জিভ বের করে হাঁপাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। যেহেতু মানে রাত হয়ে গেছে তখন পুরোপুরি অন্ধকার না আসলো, তার চোখগুলো জল জল করছে। তো আমার ফ্রেন্ড ভাবলো যে এখানে কুকুর আসার কারণ হতে পারে যে আশেপাশে তো কোনো গাছপালা নেই, তো কুকুরটা হয়তো বিলের মধ্যে ছিল, এখানে এসে বসছে, যেহেতু সন্ধ্যা হচ্ছে এখানে হয়তো বা রাতে থাকবে, এমন থাকে স্বাভাবিকভাবে গ্রামে ঝোপঝাড়ে জঙ্গলের মধ্যে কুকুররা গিয়ে থাকে। তো আমরা ব্যাপারটাকে খুব বেশি সিরিয়াস মনে করলাম না, আমরা দুজনই হাঁটতে শুরু করলাম আবার। তো কিছুদূর হাঁটার পর আমরা পিছনে খেয়াল করলাম যে যেহেতু ধানের মানে গোড়াগুলো থাকার ফলে আমরা হাঁটা তো একটা শব্দ আসছিল যে ধানের গোড়ার উপর পা দিয়ে দিয়ে যাচ্ছি, তো আমাদের পিছনে এমন আরেকটি শব্দ আসছে। তো আমরা পিছনে ফিরে তাকালাম, তাকিয়ে দেখেছি কুকুরটা আমাদের পিছনে পিছনে আসছে। তো আসার পরে একটু ভয় পেয়ে যাই, তো আমার ফ্রেন্ড বললো যে ভয় পাওয়ার কারণ নেই, কুকুরটা হয়তো কোনো মানুষ দেখছে, মানুষের পেছনে পেছনে যাচ্ছে, হয়তো বা ও এভাবে গ্রামের মধ্যে যাবে কিংবা কোনো ঘরে গিয়ে রাতে থাকবে, এভাবে স্বাভাবিক যাওয়াটাই।
তো আমরা আগে বেড়াই, তারপরে
হ্যাঁ তারপরে যেটা হলো যে আমার ফ্রেন্ড ও একটু বুঝতে পারছে, যেহেতু ও গ্রামেই যায় বারবার এবং এখানকার ঘটনা সম্পর্কে শুনেছে, তো ও দোয়া পড়তে ছিল, জোরে জোরে দোয়া পড়তে ছিল, সুরা পড়তে ছিল। তো আমি ওর সাথে সাথে আসি। প্রায় আমরা যখন কাছাকাছি চলে আসলাম যে মেইন রাস্তা থেকে কাছাকাছি, মেইন রাস্তা অনেক অন্ধকার কারণ ও এলাকাটাতে বিদ্যুৎ নেই, 300 গজ দূরে হবে। দূরে আসার পরে আমাদেরকে পেছন থেকে একটা মানে 70-80 বছরের বয়স্ক বৃদ্ধা মহিলা যেভাবে একবার ভাঙা গলায় আমাদেরকে বললো যে তোরা এ রাস্তা দিয়ে এসেছিস, এবারের মতো বেঁচে গেলি, আর কখনো এই রাস্তা দিয়ে আসিস নে, তাহলে হয়তো বাঁচবি না। একেবারে মানে গ্রাম্য ভাষায় সে আমাদেরকে বললো, একেবারে ভাঙা কণ্ঠ, অস্পষ্ট অনেকটা। তো আমরা এটা শোনার পরে হঠাৎ করে দুজনে একই সাথে পেছনে তাকালাম, দুজনে দুজনের হাত ধরা, দুই ফ্রেন্ডের, আতাউর যে ছিল। তো হাত ধরে আমরা প্রায় অনেক দূরে, হাফ কিলোমিটার দূরে মনে হবে জায়গাটা হবে, যে অস্পষ্ট ভাবে দেখতে পেলাম যে একটা বুড়ো মহিলা, সে কুজো হয়ে লাঠি ভর করে যেভাবে যায় সেভাবে সে এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এখানে ব্যাপারটি হলো যে আমাদের পিছনে সেই কুকুরটি আর নাই, যে কুকুরটি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফলো করতেছিল, প্রায় 15 মিনিটের রাস্তা। সেই কুকুরটি হঠাৎ করে উধাও হয়ে গেছে, আশেপাশে তাকিয়ে দেখলাম কুকুরটি নাই, ওই মহিলা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা এত বেশি ভয় পেয়েছি যে তখন আর ডানে বামে তাকাবার মতো সুযোগ পেলাম না। আমরা উল্টা যেদিকে রাস্তা ছিল প্রায় 300 গজ দূরত্ব ছিল, বেশি দূরত্ব না, আমরা দৌড় দিয়ে মানে এত জোরে দৌড়িয়েছি যে কখন যে সেখানে সে একটা টং দোকান ছিল, সেখানেও অন্ধকার, মানে সামান্য লাইট জ্বলতে ছিল। আমরা সেখানে এসে, আমি এসে ওখানে মানে পা উচ্চা খেয়ে পড়ে গেলাম, আর আমার ফ্রেন্ডটা সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। তো তারপরে ওখানকার যারা মুরব্বী ছিলেন এবং দোকানদার যারা ছিলেন, তারা মানে আমার ফ্রেন্ডকে মাথায় পানি দিয়ে এবং আমাকেও মাথায় পানি দিয়ে মানে তারা আমাদেরকে মানে
সুস্থ
করে তুলে আমাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আসলে আমরা ওই দিন রাতে কিংবা ওর পরদিনের ঘটনাটি কাউকে বলতে পারিনি যে আসলে আমাদের কি ঘটেছিল, কারণ আমরা মানে এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে এই ঘটনাটি ঘটার পরে, যে আমাদের মুখ দিয়ে প্রায় 2 দিন পর্যন্ত কোনো কথাই বের হয় না, এবং বিয়ের প্রোগ্রামটা হয়েছে সেটা আমাদের কাছে কিছুই মনে হয়নি, যে আমরা একেবারে ঘরের মধ্যে বসেছিলাম। তো 2 দিন যাওয়ার পরে আমরা আসলে আস্তে আস্তে অল্প অল্প করে ঘটনাগুলো সবাইকে বলতে শেয়ার করেছিলাম।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাকে তাহমিনা SMS করেছেন এলজিডি থেকে, এবং তিনি লিখেছেন যে খুব ভালো লাগছে তার। MD ইয়াসিন চিটাগং থেকে আমাকে SMS করেছেন, এবং আমাকে SMS করেছেন তিনি এবং লিখেছেন যে তার SMS-টা পড়ার জন্য বলেছেন আমাকে, আমি পড়ে ফেললাম। গ্লোরি আমাদের সেগুন বাগিচা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন আজকের ভূত এফএমটা জোশ হচ্ছে, এক্সাম দিয়ে এসে অনেক টায়ার্ড ছিলাম, বাট এখন ভূত এফএম শুনে আর টায়ার্ড লাগছে না। সো থ্যাংকস ভূত এফএম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আশা করছি যে আপনাকে বহুদিন, আরো বহুদিন এভাবে এভাবে আপনাকে আরো আনন্দিত করবো আমরা। মুরাদ আমাদের SMS করেছেন বরিশাল থেকে, যে আমি আমার লাইফ থেকে ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলেছি, আমার জন্য প্রে করবেন, আপনার জন্য দোয়া থাকলো। নাইম লিখেছেন, আমি এবং আমার ওয়াইফ নিতু সিদ্ধেশ্বরীতে থেকে লিখছি, এবং তারা দুজনেই একসাথে ভূত এফএম শুনছেন, এবং তিনি লিখেছেন তারা এনজয় করছেন আমাদের আজকের এই এপিসোডটি, অ্যান্ড আমাকে থ্যাংকস জানিয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আমাকে SMS করেছেন শিম বনানী থেকে, যে ভাই মেসেজটা পড়েন ভাই, বউয়ের কাছে ইজ্জত যাচ্ছে, সে বলে আমার মেসেজ নাকি পড়া হবে না। না, আপনার SMS পড়ে ফেলেছি আমি। বাপ্পি আমাকে SMS করেছেন, অ্যান্ড থ্যাংকস শিম এবং আপনার ওয়াইফ দুজনকেই আমাদের সাথে থাকার জন্য। বাপ্পি ইব্রাহিম সোহেল সাভার থেকে আমাদের SMS করেছেন, যে আমাদের SMS পড়ছো না কেন, আমি আপনার SMS কিন্তু পড়ছি না, এটা ঠিক না, এই যে পড়ে ফেললাম। জাকির টিকা তুলি থেকে লিখেছেন যে রাসেল ভাই কেমন আছে, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে, এবং তিনি ভূত এফএম রেগুলার শোনেন। পাপড়ি ধানমন্ডি থেকে আমাদের SMS করেছেন, ভাইয়া টেক্সট করছি বাট পড়ছো না, তবু কমপ্লেন করবো না, কজ আই লাভ ভূত এফএম, সবাই যদি আপনার মতো করে বলতো তাহলে অনেক বেশি ভালো হতো। ওকে, এছাড়াও আমাকে SMS করেছেন কিংসুক সরকার উত্তরা থেকে, উত্তর খান থেকে, এবং তিনি লিখেছেন যে SMS-টা প্লিজ পড়ো, এটা আমার ফার্স্ট SMS, আপনার ফার্স্ট SMS পড়ে ফেললাম আমি। রাকিব আমাদের SMS করেছেন, আচ্ছা রাকিব, সেলিম, সুইট, ফারুক, বিদ্যুৎ, তারা সবাই সিটি ইউনিভার্সিটি থেকে SMS করেছেন, যে আমরা সবাই হলে বসে বসে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার চলে যাবো আপনার কাছে, আপনার নামটা একবার বলতে হবে, একটু আগে আপনার কাছে একবার ফিরে এসেছি আমরা, আবার মানে একটু আগে আপনার কাছে একটা ঘটনা শুনলাম আমরা, যেটা আপনি বললেন যে দুবাইয়ের ঘটনা, আচ্ছা আপনার নাম সৌদি আরবের ঘটনা, সরি। সো আমরা নেক্সট ঘটনায় যাই।
ধন্যবাদ রাসেল ভাই,
আপনার নামটা একবার বলতে হবে, আমাদের এখানে চেহারা দেখা যায় না।
দিস ইজ শামিম ফ্রম নাশিন্দি।
ওকে,
আচ্ছা রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডের, যার ঘটনাটা ফার্স্টে শেয়ার করেছিলাম। তো ওই ফ্রেন্ডের ছোট ভাই বিয়ে করে নতুন বাসাতে ওঠে আর কি, চারতলায়।
আচ্ছা,
চারতলায় ওঠার পরে ওখানেই মানে বাসা নিচে নেওয়া হয়েছে আর কি, ফ্ল্যাট। দেন রাসেল দেখতে গেল যে বাসাটা কেমন সুন্দর কিনা। তো সে গ্লাস মানে যখনই থাই গ্লাস ওপেন করলো জানালার, তখন দেখলো যে নিচে তাকিয়ে দেখলো একটা লোক, মধ্যবয়স্কের একটা লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফার্স্টে এটা নোটিস করলো না, কারণ এটা নোটিস করার মতো তেমন কোনো বিষয় না, একজন মানুষ তাকাতেই পারে।
বাট সেটা নোটিস করার সময় হলো যখন 10-15 মিনিট এক এক মানে পলকহীনভাবে তাকিয়েছিল। তখন সে ফলো করলো যে ব্যাপারটা কি, এই লোকটা আমার দিকে এতক্ষণ তাকিয়ে আছে কেন। তখন সে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে, তাকিয়ে রয়েছেন কেন, কিন্তু কোনো আনসার নাই, কোনো নড়াচড়া নাই, ঠিক একইভাবে দাঁড়িয়ে তাকিয়েছিল। তখন একটু বিরক্ত বোধ করলো, কারণ নর্মালি যা করে সবাই আর কি, বিরক্ত বোধ করে দেখালো যে কি সমস্যা কি। তো ওই লোকটা তারপরে পলক ফেলছিল না, এক নজরে তাকিয়েছিল। তখন একটু রাগ হলো যে ব্যাপারটা কি, উনি কি বলতে চাইছে বা কি বোঝাতে যাচ্ছেন। তখন সে উপর থেকে দেখালো যে চোখ পলক ফেলো, না হলে কিন্তু মাইট দেওয়া হবে তোমাকে। তো ওই লোকটা তারপরেও একইভাবে তাকিয়েছিল আর কি। তখন সে ভাবলো যে যাক, ওনার প্রবলেমটা কি, আমি নিচে গিয়ে ওই বাসাতে গিয়ে জিজ্ঞেস করি যে প্রবলেমটা কি, কেন তাকিয়ে আছেন। তারপর আমার বন্ধু ওই রাসেল নিচে নেমে এলো, তারপরে ও যে বাসাটা থেকে দেখছিল ওই বাসায় যে নক করলো।
আচ্ছা,
নক করার পরে একজন বৃদ্ধ মহিলা আসলেন, তো 50 বছর বয়স হবে ওনার বয়স। তো উনি আসলেন, এসে দরজাটা খুললেন গেটের, তারপরে বললেন হ্যাঁ কি চাও। তো ওনাকে কিছু না বলেই রাসেল ভিতরে ঢুকে যে জায়গাটা দাঁড়িয়েছিল ওই জায়গাটা খুঁজতে শুরু করলো।
আচ্ছা,
তো এখন বৃদ্ধ মহিলা বললেন কি ব্যাপার, তুমি কে বা কি আশেপাশে, তোমার পরিচয় জানি না, তো তুমি কি চাও। তখন আমার বন্ধু বললো যে না, আমি একজনকে খুঁজতেছি। তুমি কাকে খুঁজতেছ? বলে যে না, আমি একজনকে দেখছি চারতলা থেকে, তো ওনাকে খুঁজতেছি। তখন বৃদ্ধ মহিলা একটু হাসলেন, মানে যে হাসির মধ্যে অনেক রহস্য ছিল আর কি।
আচ্ছা,
সেটার বহিঃপ্রকাশ ঘটালেন উনি নিজের মুখ খুলে। উনি বললেন যে বাজান, তুমি যাকে খুঁজতেছ তাকে আমি 12 বছর যাবৎ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আজও পাইনি। তাকে আজ পর্যন্ত শুধু খুঁজেই গেছি, আমি 12 বছরে পাইনি, আর তুমি কিভাবে ভাবলা যে একবারই পেয়ে যাবে। সো আসলে ঘটনাটা ব্যাখ্যা এমনই দাঁড়ায় যে মহিলাটাও 12 বছর যাবৎ এই লোককে খুঁজতেছে, কিন্তু কখনো এই লোকটাকে পায়নি।
ওকে,
তো রাসেল ভাই, স্পেশালি একটা থ্যাঙ্কস না দিলে হয় না, আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার বন্ধু রাসেলকে, যার জন্য আমি আজকে রেডিও ফুর্তিতে এসেছি। থ্যাঙ্কস আ লট, আর অনেক অনেক ধন্যবাদ সাথে আমার ব্রাদার এবং ফ্রেন্ডসরাও ইন্সপায়ার করার জন্য। থ্যাঙ্কস আ লট,
ওয়েলকাম। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, সো সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাকে সামানজা এসএমএস করেছেন, ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন দয়া করে পড়বেন কি মেসেজটা, জীবনেও পড়ো না, বেশ মেজাজ খারাপ বুঝতে পারছি, বাট পড়ে ফেললাম। আরিফ লিখেছেন যে রাসেল ভাই আপনি আচ্ছা অনেক প্রশংসা করেছেন পোদার ফেমে, কমলাপুর থেকে এসএমএস টি পাঠিয়েছেন। লর্ড স্টাইল খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। শাহিদিন এসএমএস করেছেন উত্তরা থেকে, প্লিজ আমার এসএমএসটা পড়ো, আজকে আমার ফার্স্ট দিন। এছাড়াও মোহাম্মদ ইমন আমাদের এসএমএস করেছেন, নতুন আমাদের সাথে জয়েন করেছেন। অনিশার প্রেতাত্তা আমাদের এসএমএস করেছেন লালবাগ থেকে, কি ভাই এসএমএস পড়বেন না, না পড়ে ফেলেছে, প্রেতাত্তাদের এসএমএস আমি খুব পছন্দ করি, পড়ে ফেললাম। নাবিদ আমাদের এসএমএস করেছেন, আই এম ফ্রম উত্তরা, ভাইয়া আমার আগের এপিসোডেও আমার এসএমএস পড়া হয়নি, কি অভিযোগ, বাপরে বাপ, আচ্ছা পড়ে ফেললাম এসএমএস আমাকে। এছাড়াও ইনজা মামুল রাজশাহী থেকে এসএমএস করছেন, এবং তিনি কিছুক্ষণ আগে তিনি দুটো এসএমএস দিয়েছেন, সেটা পড়া হয়নি, আচ্ছা বেশ বেশ অভিযোগ দেখতে পাচ্ছি। আশা আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে শাওন এবং তামান্না হরিয়ান থেকে। আকাশ আমাদের এসএমএস করেছেন, নীল আমাদেরকে, এছাড়াও আসাদ কামাল সহ আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন পিয়াল, এসএমএস করেছেন রাসেল ধানমন্ডি থেকে, এসএমএস করেছেন জয়ন্ত মায়মন সিং থেকে, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও রিপন মায়মন সিং ভালুকা থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন শাকিল সহ আরো অনেকে। যারা এসএমএস করতে চান তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে।
This track was downloaded from FusionBD.com.